exclusively on FusionBD.com.
যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের অতিথিরা স্বেচ্ছায় তাদের অপরাধ স্বীকার করেন। অপরাধের প্রচারণা নয়, অপরাধের নেতিবাচক পরিণতি প্রচার করে আপনাকে অপরাধ থেকে ফিরিয়ে আনাই এই অনুষ্ঠানের উদ্দেশ্য। অভিভাবকের অনুমতি ছাড়া এই অনুষ্ঠান অপ্রাপ্তবয়স্কদের শুনতে নিরুৎসাহিত করা হচ্ছে। রয়্যাল টাইগার উইক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইওর সেলফ। শুনছেন এবিসি রেডিও 89.2। আরো একটা রবিবার, আরো একবার রাত 11টা, এবং আবারও আপনি শুনছেন রয়্যাল টাইগার ব্রেক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠান নিয়ে আপনাদের সাথে আছি আমি রেহান রসুল, আর আমি থাকবো রাত একটা পর্যন্ত। তবে আমার থাকাটা জরুরি নয়, সবসময় যেটা বলি আমার থাকাটা আসলেও জরুরি নয়, জরুরি হচ্ছে নিরপরাধ মানুষ থাকাটা। আর তাই আমরা খুঁজে নিয়ে আছি এমন একজন অপরাধী মানুষকে যে এখন নিরপরাধ অবস্থায় আছে, যে বুঝতে পেরেছে তার অপরাধগুলোকে, এবং সে তার সবার সামনে স্বীকার করে এটাই প্রমাণ করতে চায়, এটাই দেখাতে চায় পৃথিবীকে যে অপরাধ থেকেও ফিরে আসা যায় যদি আপনার সময় থাকে। আর সেই সময়ের মধ্যে যদি আপনার কাছে কোনো একটা গাইডেন্স আসে একটা অনুষ্ঠানের রূপে, যাহা বলিব সত্য বলিব নামক কোনো অনুষ্ঠানের রূপে, যদি আপনি অপরাধের পথে যেতে যেতে অনুভব করেন যে আসলে অপরাধটা আপনি করছেন কি করছেন না, এবং এখন আপনার ফিরে আসার সময় আছে কি নেই, সেটা যদি আপনি বুঝতে চান, তাহলে আপনাকে শুনতে হবে এবিসি রেডিও 89.2। আর সেখানে আমি রেহান থাকবো আপনাদের সাথে যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠান নিয়ে। এবং আজকে আমাদের সাথে কে আছে তা জানার জন্য সরাসরি চলে যাব মঞ্জুরের কাছে। Royal Tiger Drink presents Jaha Bolibo Shatta Bolibo, Recharge Yourself.
ধন্যবাদ রেহান। সত্য বলার মঞ্চে আমাদের আজকের অতিথি মোখলেস শাকিল। রাজবাড়ী জেলায় জন্ম নেওয়া শাকিলের বর্তমান বয়স 25 বছর। ছোটবেলায় বেশ শান্ত থাকলেও কৈশোরে ছিলেন খুব দুরন্ত। বন্ধুদের সাথে ঘুরে বেড়াতে পছন্দ করেন। ফুটবল শাকিলের প্রিয় খেলা। বাবা মায়ের খুব আদরের সন্তান শাকিল আজ আমাদের কি শোনাতে এসেছেন তা জানতে চলুন রেহানের কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইওর সেলফ। থ্যাংক ইউ মঞ্জুর আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। এখন আমরা সরাসরি চলে যাব কার কাছে, শাকিলের কাছে, অর্থাৎ রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের মূল পর্বে। শাকিল কেমন আছেন?
জি অবশ্যই ভালো, আপনি ভালো আছেন?
জি। তো আপনার ঠিক কবে উপলব্ধি হয়, কত বছর আগে বা কবে উপলব্ধি হয় যে আপনি অপরাধ করছেন?
আমি অপরাধের সাথে জড়িত আপনার 2009 সাল থেকে। তখন আমার বয়স আপনার টোটালে 17-18 এরকম বয়স হবে,
মানে প্রায় 10 বছর। 2018-তে 9 বছর হয়ে গেল, প্রায় 10 বছর ধরে আপনি অপরাধের সাথে লিপ্ত ছিলেন, আমরা তো অতীতে বলতে পারি ছিলেন। তো আমরা আর দেরি না করি, আমরা শুরু করি ছোটবেলার থেকে, আপনার এগিয়ে যাওয়া, তারপরে অপরাধের পথে পিছিয়ে আসা, তারপরে এখন আবারও এগিয়ে আসার চেষ্টা।
আমার ফ্যামিলিটা হচ্ছে আপনার খোর্দা একটা ফ্যামিলি। আমার বাবা একটা কৃষক, তো আমার বাপ চাচারা আপনার তারা 7টা ভাই, 3টা বোন। তো আমার দাদার বাড়ির জমি আপনার 10 কাঠা জমির ভিতরে সবাই মিলে থাকে, তারা অনেক কষ্ট করে থাকে। তো বাড়ির ভিতরে অনেক ঝড়গাঝাটি অনেক কিছু হয়, তখন তো আমরা ছোট, তখন তো আমরা অতটা বুঝতাম না। তখন আমার আব্বু যে কোনো কারণ বসতে আপনি এক বিঘা জমি কিনে নিয়ে সেখানে বাড়িটা করে, বাড়িটা করার পরে আস্তে আস্তে আমার আব্বু তখন নদীতে মাছ ধরে। তো আমার আব্বু তার সাথে আমি নদীতে মাছ ধরি, আমার বড় বোনটা আমার বড়, আমি তার ছোট। আমাকে যে স্কুলে পড়ালেখা করাবে আমার আব্বুর তখন ওই মেধাটা নাই, আর আমি যে আপনি স্কুলে পড়ালেখা করবো সেটা আমারও কোনো আগ্রহ নাই,
ওই বোধটাই আপনার নাই যে আমার পড়াশোনা করা উচিত কারণ আপনি অনেক ছোট ছিলেন।
আমি চাচ্ছি কি যে আব্বুকে হেল্প করতেছি, এটা আমার মনে অনেক ভালো হচ্ছে। তো আব্বুটা আব্বুর সাথে নদীতে মাছ ধরি, আপগ্রহণ করি, এভাবে করি, করতে 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 যখন আমার বয়সটা আপনার 12-14 হয়ে যায় তখন আমাকে সবাই বলে যে তুই এটা কি করছিস। কিছু কিছু ভাই বোনদের বলে যে সবাই পড়ালেখা করে আর তুই নদীতে মাছ ধরিস, নিজের নামটাও লিখতে পারিস না। আমি কোথাও খেলাধুলা করতে গেলে নাম গেলে দেখো আমি সিগনেচারটা করবো, সেই সিগনেচারটা আমি করতে পারি না।
আচ্ছা,
তখন আমি বাসায় এসে আমার আম্মুকে বলি যে আমাকে স্কুলে ভর্তি করাও।
তার মানে হচ্ছে আপনি যাদের সাথে খেলতে যেতেন তারাও স্কুলে যেত?
হ্যাঁ, তারা স্কুলে যেত, খেলাধুলা করতো বা অন্য ফ্যামিলিতে কাজকর্ম করতো। আমরা গ্রামের ছিল, তখন শহর ছিল তো না, তখন জাস্ট আম্মুকে বললি, তখন আম্মু আমার আব্বুকে বলে তাকে স্কুলে ভর্তি করাও।
আচ্ছা,
তো তখন আমার বয়স আপনি 11-12 এরকম বয়স হয়ে গেছে।
আচ্ছা,
জাস্ট তখন আমাকে স্কুলে ভর্তি করার জন্য আম্মু নিয়ে যায়, ক্লাস ওয়ানে আমাকে ভর্তি করে। তখন আমি আপনার লম্বা চারা দেখতে পড়ে আপনার লম্বা অনেকে দেখতে মানে আর কি আমার মতো যারা নাকি বয়স বাড়লাম বা তারা তখন ক্লাস 3-6 এ পড়ে।
আচ্ছা আচ্ছা,
আর আমি জাস্ট তখন ক্লাস ওয়ানে যাই, যখন ভর্তি হইতে যাইতে চাই সবাই আমাকে দেখে হাসি, এত বড় একটা ছেলে ক্লাস অনেক পড়তে আইসি। তো আমাকে যখন নাকি ভোটে লিখতে দেয় আমি লিখতেও পারি না, নামটাও লিখতে পারি না, সরু সরা যেটা বলতে বলে সেটাও আমি পারি না। তো জাস্ট মাস্টার আমাকে দেখলো অপমান করে, অন্য মেয়েকে দিয়ে কান্দারা, ছেলেকে দিয়ে কান্দারা। তো এইভাবে আমি 2-3 দিন দেখলাম যে এটা আমাকে দ্বারা সম্ভব না। তো বাসায় যে বললাম যে আম্মু আমি পড়ালেখাটা করবো না।
আসলে মানে কি বলবো যে আমার খুব কষ্ট লাগলো শুনে, আমি আপনার কথার মাঝখানেই বলতে চাই যে আপনি যেখানে শিখতে গিয়েছিলেন সেখানে আপনাকে শেখানো হয়েছে কিভাবে অপমান করতে হয়।
জি,
আপনার সেই টিচারের জন্য আমার মায়া লাগছে, ওনারও এই সিটে থাকা উচিত বলেন।
জি, তখন আমার কষ্ট লাগে, কি লাগে যে আপনি আমাকে দেখলো অন্য মেয়েরা দিয়ে কান্দুরে টেনে না, যেমন অনেক বড় এক্সাম অনেকে বলে যে এত বড় হয়ে গেছিস তুই এখন পড়ালেখা করতেছিস, সেই লজ্জায় তখন আমি বাসায় এসে আম্মুকে বলি যে পড়ালেখা আমি করবো না।
আচ্ছা,
তখন আমার আম্মু বলে ঠিক আছে যদি পড়ালেখা না করিস তোর আব্বুর সাথে মাছ ধরে নদীতে এটাই ভালো হবে। সংসারটা তো আমার একটু খারাপ ছিল, তখন টোটালি আমার আব্বু বিকেল আব্বুর সাথে মাছ ধরতে চাইতাম, দেখলো পার ডে আপনার প্রতিদিন 1,000-1,200-2,000 টাকা পর্যন্ত মাছ বিক্রি করা হইতো। এভাবে করা হইতো, লাস্টে যাই আপনার টোটালি আরো 1 বছর আব্বুর সাথে এভাবে থাকতে থাকলাম। থাকার পরে আম্মুকে বললাম, তো দেখি যে মাছ ধরা কাজটা মানুষের জেলে বলে অনেক কিছু বলে এটা খারাপ বলে, তখন আম্মুকে বললাম মাছ আমি ধরবো না, নদীতে আর যাবো না।
মাছ ধরা তো আসলে খারাপ কিছু না, কিন্তু
কিন্তু ভাই ব্রাদার অনেকে বলে যে জেলের ছেলে বা জেলে বলে মানে একটু খারাপ শোনা যায় আর কি করে নদীতে মাছ ধরে।
আমি আমি বলে নিতে চাই যদি এমন কেউ থাকেন আমাদের অনুষ্ঠান শুনছেন যিনি মাছ ধরেন বা যার বাবা মাছ ধরে, আপনারা দয়া করে এতে ছোট ভাববেন না নিজেদেরকে, এখানে কোনো ছোট ব্যাপার কোনো কিছু নেই। আমরা যা শিখি ছোটবেলা থেকে, আমরা যেভাবে জীবনকে গড়ে উঠতে দেখি আশেপাশে সেভাবেই আমরা গড়ে উঠি, এবং যে একজন জেলে সে যখন মাছ ধরে পাঠায় ঢাকা শহরে, তখন বা চিটাগাং এর কোন শহরে বা কোন শহর এলাকায় যখন কেউ পাঠায় তখন কিন্তু সেই মাছটা আনন্দ নিয়ে প্রত্যেকটা মানুষই খায়। যদি তারপরেও মনে মনে ব্যঙ্গ করার ইচ্ছা থাকে কেউ জেলে বলে বা জেলের সন্তান বলে, তাহলে আপনার মাছ খাওয়া ছেড়ে দিন, তারপরে আপনাদের সাথে কথা হবে। তার আগে পর্যন্ত আপনারা আমাদের সাথে কথা বলার যোগ্য নও। তারপরে বলুন,
আমরা অনেক ভাই বোনেরা বলে যে তুই ভালো একটা ফ্যামিলিতে বিয়ে শাদী করতেছিলি, তোর সাথে মেয়ে দিবে না, তুই নদীতে মাছ ধরিস, নদীতে থাকলে মানুষ কালো হয়ে যায়। তো আমি ভাবি যে তো নদীতে মাছ ধরবো না। তখন আম্মুকে বলি তাহলে আমার ঢাকায় কোথাও বলছো, তুই আমার রাত্রে শুধু থাকে সেখানে আমার যে কোনো কাজে পাঠা দাও, যে কোনো কাজে যাই আমি। তো আমার আম্মু আমাকে তখন এমব্রয়ডারি কাজে পাঠায় কামবাঙ্গার চর, সেখানে আমাদের এলাকার ছেলেপেলে কাজ করে। তো আমার অনেক কষ্ট হয় রাত যে কাজ করতে হয়, রাত 12টা সারা 12টা পর্যন্ত কাজ করতে, হাতে শুই নিয়ে কাজ করতে আমি খারাপ লাগে। তারপর আম্মুর কথা মনে পড়লে চোখ দিয়ে আমার পানি চলে আসে যে বাড়ি ছেড়ে থাকবো না, আমার বাড়িতে চলে যাই, গ্রামের বাড়িতে চলে যাই, বা ঢাকা এত কষ্ট। লাস্টে আমি আপনার 10-15 দিন কাজ করার পরে আমি বলি যে এখানে আমি থাকবো। তো লাস্ট ওরা আমাকে এখান থেকে আসতে দিতে চায় না, আর আমার এতটা মেজাজ ছিল আমি যে কোনো কাজে গেলে সেই কাজটা আমি অটোমেটিক শিখে ফেলাই। তো 10-15 দিন কাজ করার পরে আমি এমব্রয়ডারি সুইটা দিয়ে পরে ওই বেগুনি ফুলটা ওইটা আপনার টাইনে আনতে পারি বা চিন টানতে পারি, ওরা আমাকে আসতে দেবে না। তো আমি সকালে ওখান থেকে পকেটে 5 টাকা নিয়ে আপনার আমি পলাই, কাপড় চুপড়ে রেখে পলাই, 5 টাকা নিয়ে আমি যে কোনো কারণ বসতি মানুষের ধরে পড়ে ঢাকা শহরে আমি চিনো না গাবতলি পর্যন্ত আসি। আসার পরে গাবতলি থেকে একটা বাজারের ছাদে উঠে আমি শুয়ে থাকি, কেউ আমাকে না দেখে, দেখলে নামায় দিবে। পরে পাটুরের ঘাট নামায় ওখান থেকে ফেরত আমি লাস্ট বাড়িতে যাই। পরে আমার আম্মু বলে এতে চলে আসছিস কেন, তোকের জন্য বাড়ি থেকে খেতা দিলাম, এত কিছু দিলাম, এটি রেখে চলে আসছিস কেন পলায়, চলে আসতি। পরে আমি আম্মুকে বললাম আম্মু কষ্ট ঢাকা শহরে আমি থাকতে পারবো না তোমার কাছে। জাস্ট এরকম অনেকটি কাজে আমার আম্মু আমাকে পাঠাইছে, কিন্তু আমি 10-15 দিন আম্মুকে সেটা আমি থাকতে পারি না।
আচ্ছা,
ওনার কথা মনে পড়লে অনেক কষ্ট লাগে, আব্বুর কথা তেমন একটা মনে পড়ে না। জাস্ট বাড়িতে চলে আসলাম, আসার পরে আব্বু তালি বলে দিল নদীতে মাছ ধরতে যা। তখন আমি বলি নদীতে আমি মাছ ধরতে আমি পারবো না। আমি বাড়ি দিয়ে আমি টুকটুক টুকটুক ঘুরতে লাগলাম, আর আপনার ওই খেলাধুলা প্রতি আমার নেশা চলে আসলো, ফুটবল ক্রিকেট।
আচ্ছা,
একদিন 24 ঘন্টা আমি ফুটবল ক্রিকেট খেলি। এভাবে 2-3 মাস আমি আপনার ওই নদীতে যাই না, 2-3 মাস ফুটবল খেলতে খেলতে আপনার গোলকি থেকে আমি গোলকি খুব ভালো খেলতাম।
মানে শেষ পর্যন্ত আপনি পড়াশোনাও করছেন না, আপনার বাবার কাজেও সাহায্য করছেন না।
তো আমি আপনার খেলাধুলার সাথে থাকলাম, ফুটবলের গোলকি তো আপনার খুব মারিতে খেলতাম।
আচ্ছা,
মানে যে কোনো খেলার টিম যে কোনো জায়গায় ছাড়লে ওখানে দেখলো যে আমাকে আগে ওরা খুঁজতো, শাকিল কোথায়, শাকিল ক্রিকেট। আপনার ড্রাফ যে কোনো হিসেবে আমি গোলকি খুব ভালো খেলতাম, তো আমার ফুটবল খেলার দিকে হাবি আকর্ষণ চলে আসলো। তো জাস্ট এইভাবে খেলতে খেলতে দেখা গেলো যে ওই টিমে দেখা গেলো আপনার ওখানে 500-1,000 টাকা খরচ আছে, এই টাকাটা ওখানে দিতে হইতো। আমার আব্বুটা অনেক সরল সোজা, আমার আব্বুর টাকাটা গুনতে পারতো না, আর আমার যে আম্মুটা আম্মুটা টাকাটা গুনতে পারতো। আব্বু শুধু ইনকাম করে দিত আমার আম্মুর কাছে, আর সব টাকা আমাদের বাসায় তখন আপনার ওই দুটা ছাপটা ঘর ছিল আর একটা সোনের ঘর ছিল। আমার আম্মুর ওই টাঙ্গু ছিল না, টাকা গুনে কি করতো আপনার ওই চাউলের ভিতরে লুকায় রাখতো বা ট্রেনাই বাইন্দা আপনার ওই চকিটা ছিল বারোশা চকি যে আপনার খেতাটা খেতার নিচে ভরে রাখতো। আমি জাস্ট কি করতাম ওইখান থেকে দেখা গেলো আপনার 200 টাকা চুরি করতাম, 400 টাকা চুরি করতাম, নিয়ে ওখানে খেলায় যেতাম। কিন্তু আমার আম্মু এটা কখনো বুঝতে পারতো।
ওখানে আপনি যে খেলতে যেতেন অন্য দলের হয়ে, সেখানে তো উল্টো আপনাকে টাকা দেওয়ার কথা, আপনার টাকা দিতে হতো।
আমরা ওখানে টিম বাজি নিতাম, নিয়ে আমরা ওই কাপ কিনে ওইটা আমরা জিততাম, যেগুলো আমরা খাইতাম খরচ করতাম। আবার ওই টাকা ওটা যেটা উঠতো ওইটা দিয়ে দেখা গেলো যে ভাই ব্রাদার খিচুড়ি রান্না করতাম, অনেক কিছু করতাম। আর আমার একটা শখ ছিল ওখানে একটা জার্সি হাফ প্যান্ট এইভাবে করতে করতে আমি আপনার টোটালে খেলতে 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 লাস্টে যে হেডে আমাদের সাথে একটা ভাই ব্রাদার থাকে, ও আমাকে বলে যে টাস খেলতে বসে আমাকে বলে টাস খেলা শিখবি। আমি বলি এই খেলাটা শিখলে তো অনেক ভালোই হতো বাহারে। আর টাস খেলো আপনার ফ্রি খেলা আর কি, টাকা দিয়ে খেলে না। ওদের কাছে বসলে ওই আপনার গোলাম টিক্কা, আমি আপনার টোটাল তো পড়ালেখা নিজের নামও সই করতে পারি না, ওরা আমাকে শিখায় দেয় যে গোলাম বড়, গোলামের পর সাহেব বড়, তারপরে বিবি বড়, তারপরে 10, 9 সব শিখাই দিল আস্তে আস্তে আস্তে। যে শিখাই দিল ও আমার বললো তোরা আমি শিখাই দেবো টোটালে একদিনে বিয়ে, তুই আমার কিছু খাওয়াবি বা আমার টোটালে আমার একটু দেখিস। বললাম তাহলে ঠিক আছে। যে আমাকে শিখাই দিল নাম তো শামচু, তো ছেলেটা এখন প্রতিবন্ধী হয়ে গেছে আর কি অ্যাক্সিডেন্টে। তো ওই ছেলের আমি 100 টাকাও দিই টোটালে, অনেক কিছু অনেক খাওয়াই তোর কাছে টাস খেলাটা শিখি। শেখার পরে ওরা কি করে ওই টাস আপনি সেট বাজি খেলে 50 টাকা, মানে যারা সেট খাবে তারা 50 টাকা দিবে। আমি বলি হ্যাঁ ঠিক আছে তোর সমস্যা, আমিও খেলি, আমি ওই বাসায় থেকে আপনার 200, 150, 300 এভাবে করে নিয়ে আসি। কেউ বুঝতেই পারে না যখন থেকে টাকাটা সরানো হচ্ছে। আমি ওখানে খেলতে খেলতে আপনার ওই 88 থেকে আমি চলে যাই আপনার কলব্রিজ, কলব্রিজ খেলা শিখে পেলি 50 টাকা। দেখলো 5টা গেম খেলছি আমি, 1টা মারছি, দেখলো তাহলে আমি 4টা হারিয়ে গেছি, 4টা হারিয়ে গেলো ওখানে আমার লস হয়ে গেল। এভাবে করে আমি টাস খেলা শিখলাম, টাকাটা তুমি দাও। আমার আব্বু বলে ও তো টাকা দেই না, টাকা সর্বোচ্চ 10 টাকা থেকে 20 টাকা চাই না, ও টাকা দেবো কেন, ও তো টাকাটা নেয় না, তাহলে টাকা কোথায় পায়, ছেলে টাকা কোথায় থেকে আনে। তো আমার আব্বু আমাকে প্রশ্ন করলো টাকাটা তুমি কোথায় পাও। আমি বলি যে ভাই ব্রাদার টাকা দিয়ে ওদের টাকা দিয়ে আমি খেলে দিই, লাভ লস হলে ওরাই।
আচ্ছা,
জাস্ট একদিনকে আমার আব্বু ফিল্টে যে আমাকে ধরে ফেলালো যে আমি টাকা দিয়ে টাস্ট নিয়েছি, ওদিনকে আপনার কার্ডটি খেলতেছি।
ওইদিনও কি টাকা ওখান থেকে চুরি করেছিলেন?
হ্যাঁ, ওদিন টাকা নিয়েছিলাম টোটাল আপনার 2000 টাকার মতো নিয়েছি।
2000 টাকা চুরি করেছিলেন?
মানে সবসময় আমার ওখানে প্রায় 50, 60, 40 এরকম টাকা সব সময় থাকতো।
আপনার বাবার কষ্ট করে কামানো টাকা?
বাবার টাকা। আবার আম্মু মনে করেন যে আপনার ওই কিস্তি করতো, আম্মুর 20-25টা হাঁস ছিল, আপনার 2টা দোয়াল গাই ছিল, 30-25টা মুরগি, মানে অনেক কিছু আর কি। আমার আম্মুই বেশি ইনকাম করতো, আব্বুর সাথে আর কি বেশি। ওদিনকে আপনার আমি 12,000 টাকার মতো প্রায় লাভ করে ফেলাই।
আচ্ছা,
যখন লাভ করে ফেলাই তখন ওখানে আমার 50 ভাই ছিল দুইজন, আর একটা ছিল আমার সম্পর্কে বিয়ে হয়, ওর নাম রাজ্জা। তো আমার থেকে 10 বছর সিনিয়র, ও আপনার অরিজিনালি জ্বরও, সবার থেকে অনেক আগের দিকে জ্বরও খেলে। যখন ওদের 12,000 টাকা আমি টান দিয়ে নিয়ে যাই, তখন নেওয়ার পরে ওরা বলে যে ওটা যে টাকাটা একবার জমা ছিল ওই টাকাটা বলে যে টাকাটা দেবো না। আমি লাভ করছি, আমি সবার থেকে ছোট, ওরা বলতেছে যে এই টাকাটা দেবো না। আমি বলতেছি এই টাকাটা দেবো না কেন, আমি তো প্রতিদিন যদিন হারিয়ে দিন করে দিতে আজকে দেবো না কেন। ও আমাকে ধাপ করে এইভাবে কলারটা ধরলো, কলারটা ধরে একটা ঘুষি দিল কপালে, দিলাম পিসপিলে পড়ে গেলাম। তো আমি একটা সাদা লুঙ্গি পড়া, সাদা লুঙ্গির ভিতরে সব টাকা আমার, ওর টাকা থাপা দিয়ে রাতে যে ডাটলো সেদিন চলে গেল। আমি টোটালে 7-8 হাজার টাকার মতো গয়না পাইলাম। ওখানে টাকা অনেক ছিল, টাকা ছিটে গেছে সাইডে, অনেক খেলার সাইড লোক ছিল, টাপা দিয়ে নিয়ে চলে গেছে। তো আস্তে ধীরে যাচ্ছি, আমার একটা চাষার বাড়ি ছিল ওই বাড়ির পাট দিয়ে যাচ্ছি, আর আমি ওই সাইড দিয়ে ওই জায়গায় কথা বলতে সাইড দাম একটা ছেলের সাথে আমি ওই জায়গা দিয়ে ঘুরে যাই, দেখি কিছু কথা বলছে। যখন ও কথা বলতেছে তখন সাইডে ছিল একটা বাস, আমি বাসটা নিয়ে আমার কথা কি যে ওটা আমি আঘাত করবো যা হবে আমার। তো বাসটা নিয়ে ওকে আমি পিঠে দুটা বাড়ি দিই, পিঠে দুটা বাড়ি কিছু না, একটা বাড়ি জাস্ট এই যে ভুরোটা আছে এই ভুরোটা কপড়াটা যেতে লাগে এখানটা ফেটে যায়
চোখের উপরে।
এটা ফেটে গেলে উপরকার চামড়াটা কেটে ওর চোখটা বুঝে যায়, যখন চোখটা বুঝে যায় তখন অনেক রক্ত ধরা আছে, অনেক রক্ত ধরে তখন ওকে ধরে হসপিটালে না, ওখানে সিলাই টিলাই দেয়। মারামারি করছে আমার আব্বু আমাকে ধরে, আমাদের যে গায়ে বান্ধা রশিটা, মানে আপনার মাঠে যে গরুটা বান্ধব ওটা আলো রশি, ওটা যে আমার দুই পায়ে লাগায় গাছের সাথে আমাকে ঝোলায়।
আচ্ছা,
আমার আব্বু আমাকে জেলে মানে তার যত খুশি মনে হচ্ছে তেমন ভাবে মারি, লাস্টে মারতে মারতে একটা বটি নিয়ে আস।
আচ্ছা,
যে এই ছেলে আজকে এই কাজ করছে ছেলের জন্য আমার মান সঞ্জীবিত ছিল, আমি নিজে জন্ম দিছি, ছেলে আমি নিজে জবকে হলাম। আমি চাইছি দেখতেছি আমার কিছু ঝুলে রাখছে, নাক রক্ত পড়তেছে পুড়ে, আমি খারাপ লাগতেছে, কিন্তু কেউ আগাবার সাহস পাইতেছে না।
আচ্ছা,
ওনার অনেক জিদ বলতে যে সামনে আসবি তাকেই বটি দেখো বাবু। লাস্টে যেই নাকি বটিটা নিয়ে এসে আমার মাথার চুলটা ধরে আর জেনারেলি গলার যেখানে বাজাইতে যায়, তখন আমি মনে করতেছি আব্বু মানে সত্যি আমার জবকে হলাম। তখন আমার একটা চাষা ছিল ছালাম নাম, তো উনি আবার একটু গোয়ারে করে কোয়ালিটি, উনি এসে যেই দেখছে আমার আব্বুলো সবার চোট, আমার আব্বু এসে দুটো চাপড় দিয়ে আমার ওষুধটা খুলে নামাইলো। তোকে আমি হাঁটার মতো সিস্টেম আমার নাই, ওরা আমাকে দিলে ডাক্তারের কাছে নিয়ে আমাকে একটু ট্রিটমেন্ট করার সিস্টেম করলো। ওর ওখান থেকে ট্রিটমেন্ট করে ব্যথাটা করে দিলো, তো আমি আব্বুর সামনে ভয় তার চাচ্ছি না। পরে শুনি কি যে ওর হসপিটালে 21,000 টাকা লাগছে, যে 21,000 টাকা লাগছে ওই এলাকার মাতবার আমার নানা স্বাস্থ্য নানা, উনি আমার মাতবার, লাস্টে ওনার কাছে গ্রামে মানে একটা বিচার হবে, এটা নিয়ে পোলাপান টাস্কিল এটা নিয়ে একটা বিচার হবে। লাস্টে বিচারের পরে আমরা যেখানে কাটটি খেলতে বসি টোটালি 8 জন, যারা 4 জন হারিয়ে গেছে, পরে লাস্টে যে মাতবার সে তো আমার নানা, সে আমার পক্ষ নিয়েছে, যে নাতি কি হয়েছে টোটালি তুমি সব বলবো।
সবই শুনবো আমরা, বাট এখন একটা বিরতির ঘন্টা বেজে গেছে, আমাদেরকে এখন একটা ছোট্ট বিরতি নিতে হবে। বিরতিতে যাবার আগে একটা কথা আমি সবার সাথে শেয়ার করতে চাই। এই যে একটু আগে শুনলাম জুয়া খেলা থেকে টাকা পয়সার লেনদেন, সেই টাকা পয়সার লেনদেন থেকে হিংসা লোভ সবকিছু শুরু, এবং সেখান থেকে একজন মানুষকে মারধর, প্রথমে ছিনতাই তারপরে মারধর, একের পর এক একটা অপরাধের সাথে আরেকটা অপরাধ জুড়েই থাকে। বাট অনেক সময় আমরা অনেক অপরাধ করি যেটা আমরা আসলে নিজেরাও বুঝতে পারি না। আর হ্যাঁ, আপনি যদি আসতে চান যাহা বলিব সত্য বলিবতে, তাহলে আমাদেরকে ফোন করুন। ফোন করার নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ওখানে ফোন করে 2 প্রেস করবেন এবং নির্দেশনা অনুযায়ী আপনার কথা রেকর্ড করবেন। আপনার ফোন নম্বর এবং নাম অবশ্যই স্পষ্ট করে বলবেন। শুনছেন ABC রেডিও FM 89.2। ফিরে আসছি ছোট্ট বিরতির পর। দিস ইজ রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব উইথ রেহান রসুল।
Royal Tiger Drink presents Jaha Bolibo Shatta Bolibo. Recharge yourself. That's how we do it. Royal Tiger Drink presents Jaha Bolibo Shatta Bolibo. Recharge yourself.
আরো একবার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ABC রেডিও FM 89.2। বিরতির পর আবার শুরু হয়ে গেল রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। আর যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠান নিয়ে আপনাদের সাথে আমি রেহান আছি এবং আমার সাথে আছে শাকিল। যে শাকিলের কথা আমরা শুনছিলাম, আমরা শুনছিলাম কিভাবে শাকিল আস্তে আস্তে করে পড়াশোনা থেকে বিরত থাকার কারণে ফ্রি টাইম খুঁজে পায়, আলাদা সময় খুঁজে পায়, এবং সেই অবসর সময়ে সে প্রথমে খেলাধুলা করত। সেই খেলাধুলা এক পর্যায়ে শারীরিক খেলাধুলা থেকে, শারীরিক আনন্দ থেকে আস্তে আস্তে চলে যায় মানসিক খেলায়, অর্থাৎ জুয়ার মতন একটা খেলায় যেটাতে খুব বাজে ধরনের একটা তৃপ্তি আছে, খুব বাজে ধরনের একটা নেশা আছে। সেই অলমোস্ট নেশায় লুপ্ত হওয়ার পর যখন সেই একজন জুয়ারি তার আসল রূপ প্রকাশ করে এবং তাকে অন্যরকম একটা শাস্তি দেওয়ার চেষ্টা করে, তখন সেই জুয়ারির পিছনে স্বয়ং শাকিল আবার ছুটে যায় এবং তাকে আঘাত করে ভারী একটা কিছু দিয়ে, যার কারণে সে অসুস্থ হয়ে শেষ পর্যন্ত হসপিটালাইজড হতে বাধ্য হয়। সেখানে আমরা থেমেছিলাম, তারপরে গ্রামে বিচার বসেছিল, সেই সব কথাই আমরা শুনবো। শাকিল, তারপরে কি হলো?
পরে গ্রামে বিচার বসলো, পরে আবার নানা যে সে বলতেছে যে এখানে কি হয়েছে সত্য ঘটনা বলবো। পরে ম্যাক্সিমাম আমরা যে 8 জন টাস্কিল সবারই বয়স 24-25-22 হবে, তখন আমার বয়সটা আপনার টোটালে 16-15 এরকম হবে বয়স আমার।
আপনি সবচেয়ে ছোট?
হ্যাঁ, আমি সবার চেয়ে ছোট। তখন আমাকে বলতেছে যারা আমার সিনিয়র ছিল ওরা বলতেছে শাকিল তুই একটু জ্বালা, মিথ্যা কথা বলবি যে আমরা ফ্রি খেলতেছিলাম, ফ্রি খেলার ভিতরে গ্যাঞ্জাম হয়েছে, কোনো টাকার খেলা না, এটা আমরা নিজের নিজের কন্ট্রোল করে নেব। পরে আমি বলতেছি ঠিক আছে, এখানে যখন গ্যাঞ্জাম হয়েছে জরিমানা দিতে হবে, তাহলে আমি সত্য কথাই বলে দেবো, সমস্যা নেই, যা হয় হবে। তখন পুরো বিচারের ভিতরে একটা গ্রামে মহিলা পুরুষ দিয়ে প্রায় 400-500 লোক।
আচ্ছা,
ম্যাক্সিমাম এর ভিতরে আমার ফার্স্টে আমাকে প্রশ্ন করলো যে কি হয়েছে। পরে আমি বললাম যে ওরা আমার টাস খেলা শিখেছে, আমাদের কাছে থেকে টাস আমি খেলতে চাই না, বা ফার্স্টে আমি বাসা থেকে এভাবে টাকা নিয়েছি, এভাবে টাকা নিয়েছি, আমি তো টাকা হারছি ওদের কাছে, অনেক টাকা আমি ওদের কাছে হারছি, আর ওদিনকে আমি টাকাটা দিচ্ছি ওরা টাকাটা আমাকে দিব না, প্লাস আমাকে ধরে গলা ধরে ধাক্কা একটা ঘুষি দেওয়া হয়েছে।
আচ্ছা,
আমার কষ্ট লাগছে যে আমি আমার বাবার টাকা চুরি কিনে হারছি, আমার ফ্যামিলি থেকে পর্যন্ত কেউ জানে না, আর আজকে আমি জিতলাম, আজকে ওরা টাকাটা আমার দিব না। তো আমি সাইড দিয়ে ঘুরে যখন আসতেছি দেখলাম আমার চাষার বাড়ি বসে, তখন আমি ওরে এভাবে বাড়িটা দিছি, কিন্তু কপালে যে বাড়িটা দিচ্ছি এটা আমি ফলো করিনি, কোথায় আমি বাড়িটা দিচ্ছি।
আচ্ছা,
তখন সব এটা ভাবে বলার পরে লাস্টের জাহেরে ওদের প্রশ্ন করছে খরচ ওরা বলছে হ্যাঁ এটা সত্য।
আচ্ছা,
যখন সত্য হয়েছে তখন ওর টোটাল যে টাকাটা আপনার হাসপাতালে খরচ গেছে, পরে আমাদের যে মাতবার নানা সে বলল কি যে আজ যত গ্রামে কেউ না খেলতে পারে সিস্টেমটা আমরা করবো, প্রতিটা ছেলের 10,000 টাকা করে আগে ভোটে জমা রাখো।
আচ্ছা,
10,000 টাকা জমা রাখে তারপরে টাস খেলার বিচার হবে, তারপরে কি হবে না হবে সেটা সরদেরকে বুঝাইতেছি।
আচ্ছা,
লাস্টে এখন কি করবো, আমার আব্বু আম্মু বাধ্য হয়ে যেভাবে হোক সেটা রিস্ক নিল, নেওয়ার পর লাস্টে বিসিএস যায় ওর যে ট্রিটমেন্টের টাকাটা সেই টাকাটা দিতে হয়েছে, সবাই মিলে দিতে হয়েছে, আর আমাদের 10,000 টাকা করে জরিমানা। লাস্টে যে বিসিএস কি হলো, আমাদের 10 বার করে কান ধরে 8 জন উঠবস করতে হবে।
আচ্ছা,
আমি ভাবতেছি যে আমি সবার ছোট, আমার কি হবে, আমি কান ধরে উঠবস করবো যা হবে, নোংরা কেউ কান ধরে উঠবস করে, কেউ চোখের দিয়ে পানি, মানে খুব কষ্ট লাগতেছে।
আচ্ছা,
লাস্টে তো মনে করেন যে আপনার মাতবার মেম্বার চেয়ারম্যান সবাই এলাকার ওখানে আর কি, লাস্টে কান ধরে 10 বার উঠবস করা লাগলো। তো টোটালের নিয়ম হলো যে গ্রামে যে টাস খেলবে এমনি খেলুক আর টাকা দিয়ে খেলুক, 10,000 টাকা জরিমানা তাদেরকে ধরতে পারলে।
আচ্ছা,
তো এলাকায় কেউ আপনার টাস খেলে না, কেউ টাস খেলে না, তো আমি ভাবলাম যে কান্দুর উঠবাস করছি তাইলে আমি আর এলাকায় থাকবো না, যে কোনো কারণবশত আমি বাড়ি ছেড়ে চলে যাবো। তো আমি আপনার বাড়ি ছেড়ে চলে আসি সাভারে, এসে আপনার নিউ স্টার চাইনিজ হোস্টেলে, সেখানে আমি চাকরি নেই, তো আপনার এই আলাপাটি ধোয়া মানে এইসব কামকাজ করার জন্য। তো আমার এখানে যে বড় বোনটা তার আবার বিয়ে হয়েছিল সাভার নয়ের হাট, আর যে ছেলেটাকে মারছি সেই ছেলেটা আমার বড় বোনের দেওয়ার, আমার দুলাভাই এখন খালাতো ভাই।
আচ্ছা,
আপনার ওর একটা বোন ছিল সম্পানাম করে, সে আবার থাকতো বাড়িতে পড়ালেখা করতো, তো টোটালে সে আমাদের সবার এখানে বেড়াইতে আসে, তো তার সাথে আমার কথা হয়ে গেল আর কি, দেখা হইলো, তার সাথে কথা বললাম। তা বলতে বলতে তাকে দেখা হলো যে যতটুকু পারি আমি ততটুকু হেল্প করছি, যেটা আমার কাছে চাই ফোনে কথা বলি সেটুকু তাকে আমি করি। এইভাবে করতে করতে সবারে আপনার আমি 6 মাস চাকরি করার পরে আমার চেহারা শরীর অনেক হ্যাপি আর কি, ঘুরে গেল, ভালোই গেল। তোমার মায়ের দুষ্টুমি করা যে করতে তো বিয়ের সাথে দিতে হবে, যখন আমি আবার 6 মাস চাকরি করার পরে ইচ্ছে আসলো, তো আমার ওখান থেকে আপনার বেতন দিতে পারাই 25,000-20,000 টাকা বেতন, আমার এমনি অনেক বদল আছে, তারা আজ খায় আমাদের খুশি হয়ে দেখা গেলো 5 টাকা 10 টাকা করে দিয়ে যেত। তো আমি তো বাসায় তো 6 মাস টোটালে যাই না, 6 মাস পরে যে সিজনে আমি বাড়িতে গেছি, 10,000 টাকার মতো নিয়ে গেছি, মার্কেট করে নিয়ে গেছি, অনেক খুশি হয়েছি, ছেলেটো চেয়ার অনেক ভালো হয়েছে যাচ্ছিল।
এই প্রথমবার বোধহয় আপনি আপনার মায়ের কাছ থেকে এতদিন পর্যন্ত দূরে থাকলেন?
হ্যাঁ, মায়ের কাছ থেকে টাকা দিলাম, এই লজ্জার বিষয়। তো আমার সবাই ফ্যামিলি থেকে সবাই ভালো খুশি হয়েছে, তো মানে আবার যাবে। তো আমি কিছু টাকা দিছি, আবার ওই টাকা দিয়ে আবার কি করছি, তার ওখান থেকে আবার কিছু টাকা সরাই নিয়েছি, সে ওটা ভাবতে পারে না যে আমার ছেলে টাকা দিয়ে ওখান থেকে আবার টাকা নিছে।
কিভাবে ভাবতে পারবে একটা মা, আপনি কেন এনেছিলেন সেটা?
কেন আনলাম, আমার কিছু ব্যাপারটা ছিল, আমার বললো যে আবার একটু জুয়ে খেলেছি, আমি একদিন রাত 2-3 দিন গোপনে বসে।
আপনি দিলেন কেন?
দিলাম যে এখান থেকে চাকরি করছি, এই টাকাটা দিলে সে খুশি হবে, বা তারা দিয়ে দিই পুরো টাকাটা।
আর তখন আমার ওই মানে মানে এই নকল খুশি আপনি কেন দিবেন, আপনার মা তো।
তখন আমার ওই টাস খেলার নীতিটা আমার ছিল না যে আমি টাস আর খেলবো, ওরা একদিন পরে ওরা বলতেছে যে রাত্রে টাস খেলতে বসি, ওই রাত যাকে আমার বলতেছে যা হয়েছে এটি ভুলে যায় সব, যা
যেই কারণে কানে ধরে উঠবস করলেন, যেই লজ্জার কারণে আপনি গ্রাম ছাড়লেন, যেই লজ্জার কারণে আপনি আপনার মায়ের সাথে থাকলেন না, আবার ওই কার্যকলাপ করতে গেলেন।
হ্যাঁ, পরে ওরা যখন বলল, ওরা রাত্রে রাত্রে চুরি করে টাস খেলে আর কি, আপনার ওই বাউরে যায় ফাঁকা বাড়ি যায় মন জ্বালায় পিদব জ্বালায় টাস খেলে। ওরা আমাকে বলার সাথে আমি পরের মামুর ওখান থেকে 4-5 হাজার টাকা মতো মনে হয় নিলাম, ওই টাইমে নিয়ে ওদের সাথে টাস খেলতে গেলাম। টাস খেলতে গেলে ওদিনকে আমি 15-20 হাজার টাকার মতো লাভ করলাম। লাভ করলে দেখলাম যে লাভ করছি, টুকটুকটুকটুকের টাস খেলতে থাকি, 14-15 দিন হয়ে যায়। নাম্বু বলে কি লোতি যাস না আমার এখান থেকে, তখন ফোন দেয়, তখন তারা বলে তুমি আসো না, আসে কি আসবো না, হ্যাঁ আমি আসবো, একদিন দুইদিন তিন করতে করতে আপনার 1 মাস হয়ে যায় আমি কোন মাদক বিডি সেট কোনো কিছু খাই, ওরা খাই কিন্তু আমি খাই না, ওই টাকা দিয়ে আমার ক্যাশ হয়ে গেছে। দেখো একদিন 5,000 আরেকদিন 6,000 জিতি, মানে তেমন একটা বোটে খেলা হয় না, একদিন 5,000-7,000 নিয়ে বসে, দেখো কেউ পকেটে যায় এরকম বসে।
এখানে কি ওই লোকটাও আছে যাকে আপনি বাস দিয়ে বাড়ি মারছিলেন?
হ্যাঁ, যে বাড়ি মারছে সে আমার বিয়ে আমার পরে, মানে সেও আছে, যারা আমার টাসলি এরকম সময় আছে।
আচ্ছা,
তো জাস্ট খেলতে খেলতে একদিনকে হট করে আমার আপন মামা, আমার আম্মুটা 5 বোন, আমার আম্মুর সবার বড়, আর আমার মামাটা আমার 6 মাসের বড়, ওই মামা টাস খেলতে বসছে।
আচ্ছা,
ও 10,000 টাকা মূল্য নিয়ে টাস খেলতে বসছে। তা ওই টাইমে আমি আবার একটা চার্জার লাইট কিনছিলাম শখ করে, একটা চার্জার লাইট, তা আমি ওই ভোটে আপনার খেলতে খেলতে আমার সব বাইরে গেছি, যে সব বাইরে গেছে তখন আমি দেখছি আমার কাছে টাকা নেই। তখন যে রাত যাক আমি জোরে মারছিলাম, ওটা প্লাস পয়েন্ট করে রাখছে যে আমার খারাপ পথে কিভাবে নিবে, তখন ও বলে লাইট বন্দুক, তো
মানে সে একটা প্ল্যান করে রাখছে,
আমি তো সেটা জানি না, ও বলছে 500 দিয়েছি লাইটটা বন্দুক রাখ, 500 দিয়ে পরে 700 দিয়ে সারিয়ে যাবি, আমি ঠিক আছে তাই বন্ধুক রাখলাম, লাইট বন্ধুক রাখলাম, লাস্টে আপনার ফোনও বন্ধুক রাখলাম 200 টাকা, লাইটের টাকা চলে গেলো, প্রায় 200 টাকা দিয়ে আমি আপনার টান ধরলাম, টান ধরলি 7,000-8,000 টাকার মতো নিচ্ছি, মানে রাজ্জাকের কাছে 20-25 হাজার টাকা মতো দিচ্ছি। রাজ্জাক বলতেছি কি যে আর খেলবো না, আমি আমার যে মামা আপন মামা ওর সাথে আমার খুব ফিট, আমি আমার তুই করি করি আমার 6 মাসের বড়, লাস্টে ওর কাছে আমি 800-900 টাকা পাইতে থাকি, তো আর আমি বললি তোর টাকাটা দে, ও বলে আমি টাকা দেবো না, তা বোটে আমার সাইডে চাস্ত ভাই, ও বলে কি তোর মামারা দিলাম ও টাকা দেবো না, একটা তাই দুই পয়সায় কেউ টাকা দিবে না, না দিলে আমার মামা কি করে আমার লুঙ্গির ভিতরে থাপা দেয়, থাপাতে নিয়ে টাকাটা নিয়ে ও যাইটা দৌড় দেয়।
আবার সেই একই ঘটনা
সৃষ্টি নি, যেই থাপাতে নিয়ে দৌড় দেয় তখন আমি কি করে আস্তে আস্তে টাকা কটা সুন্দর করে গুছাই, গুছাই নিয়ে লুঙ্গি পড়া থাকে আমি গ্রামে বেশিরভাগ লুঙ্গি পড়তাম সাদা লুঙ্গি লাগালাম, টাকাটা গুছাই নিয়ে টাকাটা সুন্দর করে বাসায় রাখছি।
কত টাকা সেখানে? প্রায়
সেখানে 14-15 এরকম টাকাটা হবে আর কি। তো টাকাটা আমি গুছাই নিয়ে বাসায় সুন্দর করে রাখি, রাখার পরে বাসায় থেকে আপনার বড় যে পাটকাটা কাছিটি বলে এত বড় কাছি, তো ওর একটা কাছি নিয়ে আমি দৌড়াই যাই, যাই দেখি কিছু বাসায় যে ওর বাসার সামনে পাইছি তখন ওর বোকা দিছি যে একটা তরি মেরে ফেলবো দাঁড়া। মামা জানে যে আবার একটু ঘরে টিপাই মেরে যেতে পারে বলা যায় না, আপনার ঘরে দরজা দিয়ে লাগাই দিছি, লাগাই দিলি বাইরে সাপল ছিল, তো সাপল দিয়ে আমি দরজায় দরবারটা বাড়ি মারলাম, বাড়ি মারা
তখন আপনার মামার বাসার লোকজন জেগে যায় নাই উঠে নেই?
হ্যাঁ যখন বাড়ি মারছে তখন চার সাইড থেকে লোকজন চলে আসছে, আমি তখন বলতেছি যে কেউ আগিবি না, আমার মামার বাইরে আমি ভাঙতেছি, মামার বাইরে ফলো কেউ সামনে সাপলের সামনে, সাপলের সামনে কেউ আসতেছে না।
তো আমার আপনার বাবা ছোটবেলায় আপনার সাথে যেইভাবে আচরণটা করেছিল অনেকটা
আমার ওই মামিটা আমার সামনে আগাইছে, আমি যখন আগেছি তখন মামির আমি মাতলে বোকা দিছি, তোর স্বামী কত বড় সাহস আমার টাকা নিয়ে দৌড়তেছে, মামি ভয় পাইছে।
আচ্ছা
মামা বাবার নানিটা মারা গেছিল বলে ছোট কালে মামাকে বিয়ে করাইছি, মামিটা ছোট আর কি আচ্ছা কাচ্চা হয় নাই, তো জাস্ট আমি সরে যাই, সরে গেলে দরজা আপনি পাড়ে থেকে দরজা খুলে না, তখন আমার নানা যে মাতবার স্বাস্থ্য নানা যে মাতবার সে ওর কাকা চলে আসে, সে যখন সামনে আসে পড়ে তখন মাতবারে আমি বলি যে আপনি কি মাতবার রয়েছেন কারণ সামনে তো আপনি কি বিচার করবেন, আজকে বিচারে যেটা করবেন সেটা সমস্যা নেই কিন্তু ওরা মারবো না, মারা স্যার এখান থেকে আমি যাচ্ছি না। টোটালে অনেক লোক চলে আসে, যখন সবাই চলে আসে তখন আমার আম্মু চলে আসে, আম্মু এসে সাপড়টা কেটে যখন নিয়ে আমাকে দুইটা চাপড় দেয়, আমার আব্বু তখন বাড়িতে থাকে না, আমার আব্বু তখন থাকে বাজারে যায়, তখন আম্মু দুই তিনটা চাপড় দিলি, পরে আম্মুরে বললাম যে তুমি তো আমার চাপড়টা দিলে আগে তুমি সেটা শুনবা যেখানে কি হয়েছে না হয়েছে, তো উনি আমার আরো দুই তিনটা চাপড় দিল, তো আমি বাসায় চলে আসলাম, বাসায় যখন চলে আসলাম তখন আমার আব্বু আসলো, তখন আমার আম্মু আমার আব্বুরে বললো, বলার পরে বলতেছি যে আমার আব্বু বলতেছে তোর এই মুখ চুন আর দেখি না তুই আমার বাড়ি থেকে চলে যাবি, তো আমার আম্মু বলতেছে তোর নাগাল ছেলে আমার দরকার নাই তুই আমার বাড়ি থেকে চলে যাবি, তখন এইভাবে করে টোটালে বললো, আমার চোখ দিয়ে পানি বাড়ি গেলো যে আম্মু এত ভালোবাসে, আম্মু যখন বাসা থেকে বলো চলে যেতে ঠিক আছে, আমি সুন্দর করে একটা প্যান্ট একটা শার্ট পরলাম, টাকা কটা হাতে নিয়ে চলে যেতে দেখলাম, তো যখন চলে দেখলাম এই রাজ্জাকের সাথে আমার সাক্ষাৎ, বললাম যে এখন আমি কি করবো বা কোথায় যাবো, ভাবলাম তাহলে সবারই চলে আসি, বসে বসে দোকানে ভাবতেছি এর ভিতরে ছাইয়ের দাম করে একটা ছিল ওর সাথে আমার সাক্ষাৎ,
রাজনীতির প্রতি আপনার হঠাৎ আগ্রহ আসলো কি জন্য?
হঠাৎ আগ্রহ আসলো কি লেগে আমার ওই মামারে মারছি, মামার যে মামা শ্বশুর ছিল তারা অনেক কিছু নিয়ে আমার আগে আমাদের এলাকায় যাচ্ছে বলতেছে তোরে কিন্তু মেরে ফেলবে, তোরে মারবি,
আচ্ছা
বা তোকে মারবি,
মানে আপনার সেই মামা হচ্ছে এখন তার রাজনৈতিক ক্ষমতা নিয়ে আপনার পিছনে লেগেছে,
আমাকে মারবে তখন আমি,
যে কারণে আপনার ইচ্ছা হয়েছে যে আপনি রাজনৈতিক ভাবে অনেক ক্ষমতা অর্জন করবেন।
ফোনে শুনলাম এক ঘন্টার ভিতরে ফোনে শুনলাম, শোনার পরে তখন টোটালে আমি সাইড বেড়ে বললাম ভাই আমার রাজনীতির সাথে বা দলীয় রাজনীতির সাথে আমার যে কোনো একজন লোকের সাথে লাগাই দেন, দরকার আমার চাওয়া টানা লাগে 2-10 বছর আমি চা টানবো সমস্যা নাই, তো আমি আপনার আসবো না ওখানেই থাকবো,
আচ্ছা
আপনারা সেশন করে দেন। উনি তখন আমাদের এলাকায় ইসলাম নাম করে একটা ছেলে, তো খুব ক্ষুদ্র ফ্যামিলি করে ফ্যামিলি ছিল, ও সর্বহারা পার্টি করে, তো ইসলাম থেকে
সর্বহারা পার্টি,
জি সর্বহারা পার্টি করে, ওর নাম বর্তমানে ইসলাম আকাশ,
আচ্ছা
তো ওনার বয়সটা ওটা বেশি না 39-40 বছর বয়স তখন ওনার, তো ওনার কাছে আমাকে নিয়ে যাওয়া হয়, তখন উনি ফার্স্ট আমাকে বলে আমাদের এলাকার একটা গণ্যমান্য হ্যাভি গণ্যমান্য ব্যক্তি, সে বলতেছে উনি আমার বলতেছে তোমার বাবা তো অনেক ভালো তুমি আমাদের সাথে জড়িত হবা, উনি ফার্স্ট আমাকে ভালো কথা বলছে, তোমার বাবা তো অনেক ভালো তুমি জড়িত হবা আমাদের মানুষ চলে যাবে,
আপনার বাবার বেশ সম্মান ছিল আপনাদের,
আমার আব্বার খুব সম্মান ছিল, লাস্টে উনি বলতেছে এটা হবে না, পরে আমি ওনার আত্মা জড়া জড়ি বলি না ভাই আমি রাজনীতি পথে যাবই, বাপ মা কেউ আমার নাই আমার রাখিনি, পরে উনি একটা আপনার মেশিনটা তখন পিস্তলটার নাম জানি না বড় একটা মেশিন, তো এলজি সিস্টেম এলজি বলে, তো এক পিস করে গুলি ভরা যায়, তো উনি বললো যে এটা দেবো এই গুলিটা ভরার পরে এটা কাট করতে পারবা, মানে আমি তো আপনার ওটার জীবনে দেখি উনি পারিও না, তখন আমি বলছি ভাই আপনি কি করেন একবার,
এক সেকেন্ড রাজনীতির সাথে অস্ত্রের কি সম্পর্ক?
উনি আমাকে বলতেছে ফার্স্ট যখন রাজ্য শিখতেছে তখন উনি আমাকে
প্রথম আপনার প্রতি শিক্ষা হচ্ছে তার এটা যে অস্ত্র চালাতে পারো কিনা,
উনি আমাকে যেখানে নিয়ে গেছে ওনার একটা ছোন ক্ষেতের ভিতরে বসা, ওখানে ওনাদের সামনে অস্ত্র আছে 7-8 জন বসা, ওইখানে আমাকে নিয়ে গেছে,
বুঝলাম অস্ত্র আছে তাদের কাছে, কিন্তু আমার কথা হচ্ছে রাজনীতির প্রথম শিক্ষা অস্ত্র হাতে তুলে দেওয়া কিভাবে হয়,
আমাকে একজনকে দিয়ে আমার গুলি করাবো দেখে আমার হার্ডে আমার খুলেই কিনা সেটা টেস্ট করবার,
ওটাই মেইন ব্যাপার,
ওটাই মেইন,
এটা যদি মানে যেখানে আমরা জানি যে বড় বড় নেতারা রাজনীতি করেন হাজার মানুষের বুকে জায়গা করে নেওয়ার জন্য, আর ওনার শিক্ষা হচ্ছে প্রথম যে কারো বুকে যদি গুলি ভরে দিতে পারস তাইলে তুই রাজনীতি করতে পারবি নাকি,
হ্যাঁ তখন উনি আমাকে বললো
ব্রিলিয়ান্ট, তারপরে
তখন উনি আমাকে বললো যে এই মেশিনটা এক পিস গুলি ভরা যায় এইভাবে, আমি বললাম ভাই একবার থেকে দুইবার দেখাই দিলাম পারবার, যেখানে গুলি করতে বলেন আমি সেখানে যাবো আপনি গুলি করে দেবো সমস্যা নেই,
আসলে পাবেন
আপনার সাথে আমার রাখেন,
তখন আপনার চিন্তা ভাবনা এরকম যে আপনি আসলে পাবেন,
তেমন কি মানে যে আমার বাড়ির দিকে তারাই দিচ্ছে, আম্মু যখন এত ভালোবাসে সে বাড়িতে খাই দিল, আব্বু খাই দিল,
কি জন্য তারা দিচ্ছে আপনাকে বলেন তো,
ওই যে মামাকে মারলাম আমি সেই কারণে,
খারাপ কাজ করছিলেন দেখে,
হ্যাঁ আমি
এখন এই জন্য আপনি আরো খারাপ কাজ করতে যাচ্ছেন,
যে আমার টার্গেট যে আমি একদম খারাপ হয়ে যাই, একদম টোটালি খারাপ হয়ে যায়।
তাতে কি ভালোবাসা ফেরত পাওয়া যায়?
না, সেটা তখন তো আমি বুঝিনি, কিন্তু আমি যদি বুঝতে পারতাম তখন তো আমি এটা করতাম না।
বলেন
তো, তখন জাস্ট ওই মেশিনটা দেখাইলো, দেখানোর পর উনি বলতেছি মানে এমন একটা লোককে গুলি করতে বললো, তার নামটা আমি বলবো না, সে আমাদের এলাকায় সময় এখন ভালো সাপোর্ট করে, আমাদের এলাকারই মানে আপনার শ্রেষ্ঠ ধনীর ভিতরে সে একজন, আর সে একজন বর্তমান রাজনীতি থানা সভাপতি।
আচ্ছা,
বললো তাকে গুলি করতে হবে। সে চার দোকানে বসে আড্ডা দেয়, তার সাথে লোক থাকবে একজন। আমি বললাম হ্যাঁ ভাই আপনি কি করেন, আমি মেশিনটা দিবেন, দিয়ে একবার গুলি করা শিখে দেন, আমি যাই নগদ গুলি করতাম, কোনো কথা নেই। এখন উনি আমার বুকে থাবর দেয়, ভাই কি ছেলে কি করে, কত পারবে, আশা ঠিক আছে থাকতে নিতে। আমি টোটালে বাড়ি যাই না, ওনার কিছু প্লাবন ছিল, অনেক প্লাবন ওনার আর কি, ওই চাপাটি যাই না স্কুল টুল বহুত কিছু। উনি আমার কি করলো, কালেকশন করা দিল, কাজে লাগান ধরে দিল। তখন উনি বললো যে ওনার দুইটা ছেলে ছিল, ইব্রাহিম নাম করে ওদের সাথে, বজরুল নাম করে ওদের সাথে পাঠা দেয়, ওদের সাথে পাঠাই দিয়ে বললো যে ওরে ওই বেশালের চাঁদা আনতে যাবি, ওর সাথে নিয়ে যাবি, আর ওরাতে চাপাটি দিবি। আমি বললাম হ্যাঁ সমস্যা নাই।
প্রথম আপনাকে একদম অ্যাক্টিভ কাজে পাঠাইল,
একটা বেশালের চাঁদা, একটা খালের ভিতরে দশটা বেশাল বসে আপনার, তো ওখানে আপনার আর একটা হ্যাডাম আছে, হ্যাড নাম হলো আবুল, আবার হ্যাঁ বেশালের চাঁদা খায়, তো হ্যাঁ চাঁদা খায়, লাস্টে ওখানে আমাদেরকে পাঠানো হলো, মানে ওনার চাঁদাটাকে দেয় না আর কি।
আচ্ছা,
তো ওখানে আমরা তিনটা ছেলে গেলাম, একটা ছেলের কাছে মেশিন, আমাদের দুইটা ছেলের কাছে চাপাটি। তো বেশালে যখন একটা বেশালে যে একটা জেলা, সে তো একটা গরিব মানুষ, আমার বাবা তো মাছ মারে, ওই বেজাটা তখন আমার ধরে নাই, সে তো অস্ত্র দেখি মনে করেন যে আপনার বেশালটা যখন নামায় অস্ত্রটা দেখি, সে তখন ভয় পেয়ে গেছে।
আমরা এখন একটা ছোট্ট বিরতি নিব, বিরতির ঘন্টাটা বেজে গেছে, বিরতির পরে আবারও শুনবো শাকিলের কাছ থেকে। আমরা অলরেডি শুনছি অদ্ভুত কিছু ঘটনা, কিভাবে পরিবার থেকে বিতাড়িত হয় একটা মানুষ, যথেষ্ট সঙ্গত কারণে। সবাইকে আমরা বিতাড়িত বলবো না, আমার মতে, আমি জানি না, শাকিল হয়তো এখন স্বীকার করবে যে তার বাবা মা তাকে যে শাস্তিটা দিয়েছিল সেই শাস্তিটা সুন্দর শাস্তি ছিল, যাতে সে নিজেকে শুধরে নিয়ে আবার বাবা মার সুবোধ বালক হিসেবে ফেরত আসে। কিন্তু কিছু কিছু ব্যাপার মানুষের মনে অন্যভাবে আঘাত হানে, আর সেই আঘাত থেকেই আজকে শাকিল কিন্তু প্রথমে সামান্য জুয়া খেলা, সামান্য এই কারণেই বলবো না, কারণ সেই জুয়া খেলা থেকেই সবকিছু শুরু, এবং সেই শুরু শেষ হতে হতে আজকে তার হাতে একটা চাপাতি, এবং সেই চাপাতি নিয়ে সে এগিয়ে যাচ্ছে একটা দোকানে চাঁদা নেওয়ার জন্য, যার অবস্থা আদৌ কেমন, সেই টাকাটা সে কোথার থেকে দেবে সেটাও শাকিল জানে না। আমরা শুনবো বাকি অংশ, তবে ছোট্ট একটা বিরতির পর। আর হ্যাঁ, আপনি যদি আসতে চান যাহা বলিব সত্য বলিবতে, তাহলে আমাদেরকে ফোন করুন। ফোন করার নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ওখানে ফোন করে 2 প্রেস করবেন এবং নির্দেশনা অনুযায়ী আপনার কথা রেকর্ড করবেন, আপনার ফোন নাম্বার এবং নাম অবশ্যই স্পষ্ট করে বলবেন। শুনছেন রয়্যাল টাইগার ড্রয়িং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব উইথ রেহান রসুল।
রয়্যাল টাইগার ড্রয়িং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রয়িং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
শুনছেন এবিসি রেডিও 89.2। আরো একবার শুরু হয়ে গেছে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। আজকে আমাদের সাথে আছে শাকিল, যে শাকিলের সাথে এতক্ষণ আমরা কথা বলছিলাম, তার জীবনের শুরুটা একটু অন্যরকম এবং তার জীবনের চলতে থাকাটাও একটু অন্যরকম। মায়ের প্রচন্ড ভালোবাসা, সেই ভালোবাসা থেকে তার মধ্যে কিছু জিনিসের কিছু আবেগের উৎপাদন হয়, আবার সেই মায়ের ভালোবাসার তীব্রতর অবস্থানটা, অর্থাৎ যখন মা প্রচন্ড কষ্টের সাথে ছেলেকেই ঘর থেকে বের হয়ে যেতে বলে, সেই অবস্থানটাকে সঠিকভাবে ধরতে না পারা এবং সেটার প্রেক্ষিতে আরো গভীর অপরাধের সাথে লিপ্ত হয়ে যাওয়া, এতটুকুতেই আমরা এসেছিলাম। তারপরে কি হলো, আপনি প্রথম আপনার হাতে অস্ত্র নিয়ে একটা অ্যাক্টিভ কাজ করতে গেলেন?
তখন আমরা বেশালা যাই, বেশালালের বলি যাই নাম, তখন আকবর নাম কাটা ছেলে থাকে, তখন আর বলে শাকিল এই তুই কিরকম পরিষ্কার, বেশালালা বলে নাম আমার পরে, তখন অস্ত্রটা সামনে ধরি, শরীরে টাচ করি না, তখন বলি যে বেশালের চাঁদা, আবুলকে চাঁদা দিবি না। তখন আমি বলি যে আবুলকে চাঁদা দিবি না, চাঁদা দিলে আমাদের আকাশ ভাইকে দিতে হবে।
আচ্ছা,
আর চাঁদা নিলে চাঁদা আমরা ডুবো।
ওই এলাকার আরেক ত্রাস হচ্ছে আবুল,
আরেক ত্রাস আবুল মানে ও একটা হ্যাডাম আর কি, ভ্যাডামশালী ওই সাইডের। তখন আমি গালাগালি করি ডাইরি, তার নাম নিতে কেউ সাহস পায় না, আর আমি ওখানে যাই তাকে বকাবাজি করি, যাই বলি যে আমি শাকিল, আমি বলতেছি সমস্যা নাই, তাকে চাঁদা দিবি না। এইভাবে যাই বলি, সব বেশালে যাই বলে দিয়েছি, বলে দিয়ে সার বলে যে বড় ভাইয়ের নাম্বার দিয়ে গেলাম, এই নাম্বারে ফোন করে টাকা গুনে যাই দিয়ে আসবেন সুন্দর করে। তো তারপরে দিন ভাইয়ের কাছে চলে যাই, তখন ওই ছেলে দুটো বলে, বড় ভাইয়ের বলে যে ভাই ওটা চলবে সমস্যা। তখন তো আমি একটু লম্বা চেরা, বয়স্ক মিল লম্বা চেরা, স্টেপটা অনেক ভালো আছে, ওটা দিয়ে কাজে লাগানো যাবে। তখন উনি আমাকে ওনার সাথে করে নিয়ে, উনি রাত্রে যেখানে ঘুমায় কাউকে বলে না, ওনার সাথে রাত্রে আমাকে ঘুমাইতে রাখে। দেখা গেলো যে আপনার ওই কারো বিআইপি জায়গা ঘুমায় না, কারো একটা খড়ির ঘর বা একটা সোনের ঘর, সবাইকে সেফ সাইড করে দেয়, রাত্রে উনি আমার নিয়ে ঘুমায়। আচ্ছা, আমি খুব কাছের ক্লোজ হয়ে গেলাম, হেভি ক্লোজ। তো যখন ক্লোজ হয়ে গেলাম তো আমি ওনার কাছে আর কিচ্ছু বুঝি না। এমন দিন গেছে আমার টোটালে, উনি পুলিশের দ্বারা ওনার বাসায় থাকতে পারে না, আর ওনার বাসায় ছিল আপনার শুধু তখন একটা ছনের ঘর, একটা ছাপড়া ঘর।
আচ্ছা,
আর কিচ্ছু ছিল না, ওনার বাপ মাটি কেটে খাইতো, ক্ষুদ্র ফ্যামিলি ছিল তখন ওনার। ওনার বাসায় আমি যাইতাম, বাসায় আমি খাইতাম না, তো উনি মানুষের বাড়ি বাড়ি খাইতো। এগুলো মানুষের বাড়ি খাইতে আমার আবার খুব লজ্জা লাগতো। আমি আমার আপন ফ্যামিলি বাড়িতে কখনো আমি খাইতাম না, আমার শুধু আপন ফ্যামিলি ছাড়া অন্যরা খাইতাম না। তো উনি উনি যেখানে যায় সেখানে খাইতে বসে, তো আমি খাইতে ভালো লাগে না, খুব খারাপ লাগে। আমি এমন দিন গেছি, একদিন আমি একবার খাবার খাইছি, তারপর আমি ওনার পিছারি নিই, উনি কিন্তু আমাকে টাকাও দেয় নাই। জাস্ট
এভাবে ভক্তির কারণ কি তার প্রতি?
তার প্রতি আমার টার্গেট কি যে আমি ওনার সাথে দুই দিন চলি, এলাকার মধ্যে ভালো সম্মান পাইতেছি, অনেক লোক আমাকে দেখলে পরে ভয় পাইতেছে বা সালাম দিচ্ছে, বাদান কিরে ভালো আছিস,
যাকে সবাই এত সম্মান দিতেছে তার খাওয়ার অবস্থা নেই।
খাওয়ার অবস্থা মানে কি, সে যাচ্ছে সেই বাড়ি থেকে, মানুষ ভয়তে তাকে খাওয়াচ্ছে, কিন্তু মন থেকে তো কেউ তাকে খাওয়াবে না, সে এলাকা থেকে চাঁদা নিচ্ছে, খারাপ কাজ করছে তাকে, মানে মন থেকে কেউ ভালোবাসছে না, ভয়তেই আমার কিছু বলবে নাকি, সেই কারণে তাকে খাওয়াচ্ছি। তো জাস্ট এরকম দিনে কথা আমি একদিনও খাইছি, তার সাথে থাকতেছি, এইভাবে বেশাল থেকে চাঁদা, আপনার ওই ট্রলারের নাই থেকে চাঁদা, বালির নাইতে চাঁদা, খড়ির নাই থেকে চাঁদা, টোটালি সব শুরু করলো। যখন সব শুরু করলো তখন জাস্ট আমাদের এলাকায় 20-25টি হিন্দু বাড়ি ছিল, আমাদের বাড়ির সাথ দিয়ে তখন উনি আমাকে বলতেছে ওই হিন্দু বাড়ির নাম্বারটা সাইকেল তুমি এনে দিবা বা আমার যে ফোনে কথা বলাবা। আমি কি ভাই নদী দিয়ে করতেছি, কিন্তু আমার বাড়ির পাশে হিন্দু বাড়ি, হিন্দু বাড়ির লোকের পায়ের ছিল দুইটা বিদেশ, তুমি যে ফোনে কথা বলো। তখন আমি ওই বেদাটা বুঝতেছি না যে আমি এর কথা বললে কোন পরিণাম বা কোথায় যাবে। পরে বলি ঠিক আছে বড় ভাই, আপনার যখন বলতেছেন তা যাই। তখন উনি আমার একাই, আমার কাছে কোনো কিচ্ছু নাই, আমার একারে পাঠাই দিছে। তখন আমি ওই বাড়ি যাই, দেখলো ওই মহিলা আছে যে নাকি বাড়ির কেশিয়ার, যা বলতেছি আপনি এদিকে আসেন, আপনার সাথে কোনো কথা বলবো। কি আমি আকাশ ভাই কথা বলে কয় বাজান রে, আমার পা কথা দিচ্ছে, আমাদের সাথে কিসের কথা, মানে ভয় পাইতেছে টাকা পয়সা চাই। যখন ফোন ধরেছি তখন সে বলতেছে যে বা 1,85,000 এত টাকা দিতে হবে।
কি জন্য?
তাদের চাঁদা দিতে হবে, তাদের টাকা আছে, তার ছেলে দুটো বিদেশ থেকে, তাদের টাকা পয়সা আছে, তাহলে আমরা রাজনীতি করি, আমাদের দিবেন না কেন? কেন দিবেন না? তার দিতে হবে। জাস্ট ওই মহিলা আমার সামনে টাকাটা দেয় না, আমার কাছে দেয় না, উনি শ্যান অনেক শ্যান কি করে, ওই টাকাটা মহিলা বাড়ির পার যায়, মহিলা পুষে কি করে বাড়ির থেকে আম কাঁঠাল গাছের ফল ফলে নিয়ে না বাড়ি টাকা পয়সা নিয়ে দিয়ে আসে। তখন বড় বাড়ি কি ভাই কি অবস্থা কি দিছে, আরে না থাক বাদ দিয়ে দুই তিন হাতে দরকার নেই। তো উনি আস্তে আস্তে বাড়ির ইটা কিনলো, ইটা বাড়ি আপনার মোড়গঞ্জে মানে হ্যাবি সিস্টেম করলো, বাড়ির মাইটেল কেটেল বইটা টোটাল উনি এমন পরিবেশ করলো বাড়ির ভিতরে,
হ্যাঁ
বাড়ির ভিতরে ব্যয় পেটা পরিবেশ। কিন্তু আমি কখনো তার কাছ থেকে 5-10 টাকা চাই না, হঠাৎ আমাকে 100 টাকা দেয়, আমি বিড়ি খাই না, সিগারেট খাই না, আমার কোনো নেশা নাই, দেখলো ফোনে 20 টাকা বললে আমার চলে যেতেছে, আমার কোনো নেশা নাই। তো আমি ওনার সাথে থাকতে থাকি, যখন থাকতে থাকি তখন এলাকার ভিতরে আমার বাবার কুড়িয়ারিটা জেনে যায় আমার ছেলে কোন পথে চলে গেল। তখন সিস্টেম করে যে আমাকে কিভাবে ফেরানো যায় পথ থেকে
আপনার বাবা,
হ্যাঁ তখন অনেক লোক ধরে আমাকে বলে যে আমার ছেলেকে যে ওকে ফিরে আনো। তখন আমি বলি না, আমি যে পথে চলে আসছি সে পথ থেকে আমি কখনো যাবো না। তখন এলাকার লোক,
এলাকার লোক মোটামুটি জানে যে আপনি চাঁদা নিয়ে বেড়াচ্ছেন,
টোটাল সব লোক এলাকা থেকে চাঁদা নিচ্ছি, আমাদের বাড়ি থেকে 10 হাত পার হইলে সেখান থেকে আমরা,
যাদের সাথে বড় হয়েছেন, যাদেরকে দেখছেন ছোটবেলা থেকে,
হ্যাঁ হিন্দু বাড়ি তাদের কাছ থেকে চাঁদা নিতেছি, তারা হিন্দু তাদের কাছ থেকে নদীতে মাছ ধরতেছে, আমাদের আত্মীয়,
হ্যাঁ
এক হিসেবে আমার বনে লাগে, তার কাছ থেকে চাঁদা নিচ্ছি আমরা, কিন্তু কিচ্ছু কারণে বড় বড় অর্ডার যায় ফোন ধরে চাঁদাটা নিতে হবে। এইভাবে করতে করতে ওনার বাড়ি হট করে উনি এমন সিচুয়েশন করলো, তখন 2009 সালে আপনার যে সরকারি নির্বাচনটা এই ভিতরে ওনার বাড়ি ছিল ছাপ্পা গণ, বাড়ি ইট দেখা আপনি গ্রিল সিস্টেম করে সিগারেট মিসিগারেট দুপুরে আপনার টিন সেট করে ভরাল, সাইডে আপনার মাইটেল ছিল, মাইটেল টিল ভরট করে, মানে তার পাট পুটি অন্যরকম। তখন এলাকার লোক ভাবতেছে যার বাড়ি ছিল সোনের ঘর, যারা ভাত পাইতো না, মাটি কেটে খাইতো, তারা কি পরিবেশ।
আচ্ছা
তখন টাওয়ার গেট আপনি কতদিন করা যায়, এলাকার লোক পুরো ওয়ার্ড ফর্মিলা হয়ে গেল।
আচ্ছা
তখন টোটালি আপনার ওনার নামে কোনো মামলা, আমাদের নামে কোনো মামলা হয় নাই, আমরা কেউ করতে গেল মামলা হয় নাই, কোনো মামলা হয় নাই। জাস্ট করে আপনার যে সরকারি নির্বাচনটা 2009 মানে সরকারি নির্বাচনটা হইল, তখন ওনার সিচুয়েশন অন্য ফেলে চলে যায়, উনি তখন কি করে এলাকার সাইডে, তো ওনার তো ভাইবার অভাব নাই
ভালো, তখন হুট করে বাঘ বিড়াল হয়ে গেল,
হ্যাঁ উনি এক জায়গায় হুট করে চলে গেল। চলে গেলি তখন উনি আমাকে বলল তুমি সবার এক জায়গা যাই থাকো, ওনার এক বড় ভাই লাগে সেখানে আমাকে একা একা করে কয়েকজনে পাঠাই দিই। তো উনি আমাকে সেখানে পাঠাই দেয়, এক সপ্তাহ থাকার পরে আমার ভালো লাগছে না, তখন আমি যখন নাকি আপনাদের আমাদের বাড়ি যে লঞ্চ ঘাট টাকা দলদ্র লঞ্চ ঘাট, তখন আমি লঞ্চে চলে আসছি, তখন ওই বড় ভাই আমাকে ফোন দিছে যে সাইকেল তুমি কোথায়, তখন আমি বলতেছি বড় ভাই আমি আপনার নবীনগর পার্কের পিছিয়ে ঘুরতেছি, বাসায় যাবো না, হ্যাঁ বাসায় চলে যাবো, তখন 5টা মতো বাজে, আমার উদ্দেশ্য যে আমি এলাকায় চলে যাবো, বাড়িতে চলে যায় বাবার পাই ধরে মাপ চাই আমি ভালো হয়ে যাবো।
আচ্ছা
আমি আর বুঝতেছি না আমি কি করে থেয়েছি, আমি কি মাপ ছেলে সমাধান হবে কিনা সেটা বুঝতেছি না। তো আমি আস্তে আস্তে সুন্দর করে ঘাট পার হয়ে গেলাম, ও পার হয়ে যায় এক দেড় ঘন্টা এলাকা দিয়ে ঘুরলাম, এদিক অফসাইড দিয়ে কেউ আমাকে না দেখে সন্ধ্যা 8টার মতো তখন বাজে, যখন 8টার মতো বাজে তখন আমাদের ওই এলাকার লোক আপনার ওই জ্যোতি সরকি টুরকি নিয়ে টল দিতেছে, মানে আমাদের বাজার যাকে পাবে তাকেই মারবে, ওরা এলাকাতে টল দিতেছে, পুরো এলাকায় এক হয়ে গেছে যে চাঁদাবাজি টেন্ডার এসব এলাকায় চলবে না, ওদের যারে পাবো। তো আমি আস্তে আস্তে সুন্দর করে 8টা সাড়ে 8টার মতো বাজে আমাদের বাড়ি থেকে বড় একটা চক, যখন ওই চকটা আপনি ওই চকটা দিয়ে আমি হাইটে আসতেছি, সামনে পিলা আগাইতে লাগছি, আমাদের বাড়ি থেকে চারি বাড়ি পাঁচ বাড়ি পরে একটু ঝোর ঝোর, তা ওরা ওই মোড়ের পাড় দিয়ে আপনার ওই গয়ে গেছে লাঠি সরকি জ্যোতি নিয়ে পড়াতেছে, ওরা পাঁচ সাত জন, তখন ছেলের নাম মুক্তার নাম করে ওরা সম্ভব করে আমার চাস্তা মামা লাগে আর কি, যে ওদের দেখছি আর হিন্দু কিছু ছিল তাদের চাঁদা নিছি, ওরাই ওরা বলছে কে রে, আমি বলতেছি যে আমি নাম বলতেছি, আমার থেকে পঞ্চাশ ফাঁকা হবে, যে পঞ্চাশ ফাঁকে ওদের লাঠি ছোটার যখন আমি দেখছি আমার আগাইতেছি, রাস্তা করে পিসপিলে পাশাইলে একটা বাড়ি, আপনি যে ওই যে একটা গোড়ালি বড় বড় লেবু কাই লেবুর যে একটা ঝোট যে বড় গাছটা হয় বাড়ির সাইডে, ওই বাড়ির থেকে যদি আমি দৌড়তে চলে যাই তাহলে আমার বাড়ি উঠে চলে যেতে পারি, যদি ঘরে উঠে যাই তাহলে ওরা আমাকে আনতে পারে না, আমি মনে করলাম যে ওরা যখন ওদিকে যাইতেছে তাহলে আমি ঝোরের ভিতরে একটু বসি, আমি যেই ঝোর টপের ছিটকে গাছ হয়েছে আবার ওই গোড়ালি লেবুটুকু দিয়ে কাটা করতো অনেক, ঝোরের ভিতরে আস্তে আস্তে খুঁজে যায় বসি, ওরা তখন বলতেছে যে পাইছি রে পাইছি রে পাইছি আয় দলের একজনের পাইছি, তখন ওরা হয়ে এলাকা করতে করতে দুই থেকে তিনশো লোক জমে গেছে এলাকার সব, সবার হাতে মনে হচ্ছে ওই লাঠি সুরকি দুটি সব, মানে আমাদের যে ফ্যামিলির লোক আমার বাপসা ছাড়াও আছে ফোনটাও আছে যে এলাকায় কোনো কিছু ঢুকতে দেবো না, ফোনটাও এডেন্টি সবাই যখন নাকি আসেন সাথে, জাস্ট আমি আপনার ওই জরুরিতে পলাইছি, ওর ভিতরে আমার যেই বাড়ির আড়াতে আমি জরুরি দেখেছি ওই বাড়ির একটা মহিলা, সেই মহিলা আমাকে যাইতে দেখছে, ওই মহিলা বলতেছে বাড়ির পাড়ে খারাই খারায় মানে ওরা চার সাইড দিয়ে খুঁজতেছে আমি জরুরি ভিতরে বসে দিচ্ছি, ওরাই পারালে পাড় দিই কিন্তু পারালে নিচে নাম নিয়ে কিন্তু জরুরি ভিতরে আমি বসে দিয়েছি, খুঁজতেছিলাম অন্ধকার নাই তো আমি কুচি মুছে পড়ে দিচ্ছি ভাই যে জরুরি ভিতরে নামছে মনে, তখন ওরা ওই জরুরি ভিতরে ওই জ্যোতি দিয়ে আপনি যে বড় মাছ ধরার জ্যোতি কাল জ্যোতিটা ওই জ্যোতিটা দিয়ে জরুরি ভিতরে পালন শুরু করছে, যেভাবে পালন শুরু করছে পাড়াতে 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 আমার সামনে যখন আগে আসতো তখন আমি ভাবতেছি যে জ্যোতির পাড় যদি খাই আমি কিন্তু আমি একদম গাইলে নগদ ডেট হয়ে যাবো, তখন আমি দাঁড়ায় বললাম যে কেউ জ্যোতিতে পাড় দিস না আমি এখানে, কি হয়েছে আমি ঠিক আছে বাড়ায় যে ছেলেটা বলতেছে বাড়ায় আমি বলতেছি যে বাড়ায় আসছে ঠিক কিন্তু আমার গায়ে কিন্তু টাচ করবি না খবরদার আমার গায়ে কেউ আঘাত দিবি কিন্তু দিলাম, আমার খুব হার্ডনি বলতেছি আমি দিছি দুর্বল এগুলো চলবে না, হার্ডনি বলতেছি যে কোনো কেউ কিন্তু আমার গায়ে টাচ করবি না খবরদার, কেউ টাচ করতে সাহস পাইতেছে না, আমার বলছি তুই চল তোর নানার কাছে মাতবার কাছে নিয়ে যাবো, তো যেই আমি আটা ধরছি আটা ধরলে পিসতে একটা ছেলে আমাদের এলাকার ছেলে ওই গুয়ে গেছে যে বড় বৈঠক হয় বৈঠকটা দিয়ে পিসতে এখান থেকে একটা বাড়ি মাসে মানে পুরো টাইন আর একটা যে একটা বাড়ি দিছে আর একটা ছেলে ওরা আমি ফলো করছি পায় আর একটা বাড়ি দিছি দুটো বাড়ি দিলাম পড়ে গেছি পড়ে গেলে তখন ওরা যেভাবে নাকি আপনার সাপ বাইরে মানে ওইভাবে আর কি আপনার বাইরে দিচ্ছে তো আপনার এই প্যান্ট ট্যান্ট সবই ফাইটে গেছে আর শরীর ফাইটে মানে আত্মা পুরো ফুলে গেছে এমন পরিস্থিতি হয়েছে, পুলিশের গাড়ি আসলো পুলিশের গাড়ি এসে কয় কি মারা মারছে একই বাসবে তো দিকিরোলটা আমরা মোলা খেয়ে যাবো তো আমাকে ধরে পুলিশের গাড়িতে নিয়ে হাসপাতালে ভর্তি করা হলো, টোটালে আমাকে আপনার ওখান থেকে সুস্থ করে আমাকে আপনার হস্তান্তরে পাঁচটা মামলা দেওয়া হয় চাঁদাবাজি দিয়ে ডাকাইতি দিয়ে সিস্টেম করে পাঁচটা মামলা দিয়ে আমাকে জেলে ঢোকাই দেয়, তো তখন আমাদের ফ্যামিলিটা অনেক ভালো হয়ে গেছিল হ্যাপি সিজন চলে আসে আমাদের ফ্যামিলিটা, তো জাস্ট আমার আম্মু তখন পাগল হয়ে গেছে ছেলে যতই খারাপ হোক বাড়িতে বাইকে দিচ্ছি ছেলের পুলিশে ধরছে বা ছেলে মরে গেল না কি হলো, জাস্ট আমাকে জেলে নিয়ে যাওয়া হলো, জেলে নেওয়ার পরে আমার ওই আম্মুকে আমাদের মানে যে রাজনীতি শুনতে না বুঝে আমার আম্মুর বলছে আপনার ছেলেটা সারাই দেবানি আমার 20,000 দেন আমার 10,000 দেন, টোটালে উনি মানে ওনার যা টাকা ছিল 2-3 লাখ টাকা মানুষকে দিয়ে দিচ্ছে, খালি বলছে আপনার ছেলের মায়ের টাকা আপনার ছেলে আমার লবিনাস আপনার ছেলের ডাইনে দেবো, মানে যে ওনার কাছে বলছে তারই উনি টাকা দিচ্ছে যে আমার ছেলে যদি মারে না, আস্তে আস্তে আমার জামিন হয় এটা হয় ওইটা হয়।
কতদিন পরে জামিন হলো?
জামিন হয়েছে টোটাল আপনার 11 মাস 18 দিন পর,
11 মাস 18 দিন জেল হাজতে ছিলেন,
তখন আমার বয়স আপনার হলো 2009 সালের খাইনি 18 বছর 17 বছরের কম বয়স, আমার কিন্তু লম্বা স্যার আমার দাড়ি মতো কিছু জানেন আমাকে কিশোর দেওয়া হয়েছিল।
আচ্ছা,
তো কিশোর যখন দেওয়া হয় আমাকে ওখানে আবার জেলার স্যার যে থাকে সে বলে তুমি পড়ালেখা জানো, আর আমি বলি স্যার এই কাহিনী স্যার আমি কোনো পড়ালেখা করতে পারিনি,
আচ্ছা
তুমি আজকের পর থেকে আরবি পড়বা বাংলা পড়বা, পরে আমি বললাম স্যার ঠিক আছে স্যার এখানে তখন আসছি আপনার তো জেল গেটে লেখা আছে এখানে লেখা আছে কি দেখছো মানে রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ, তখন তো আমি পড়ালেখা জানি না, পরে জেলের ভিতরে যে সুস্থ হওয়ার পরে ওখানে আপনার যারা সাজা হয়ে যায় অনেক শিক্ষিত লোক জেলে যে কোনো কারণ বসতে পড়ে যায় তো ওরা আমাদের ওই বাংলা পড়িস আরবি পড়িস, তো টোটালে আপনার আমি ওই আলহামদুলিল্লাহ সেটা দেখলো আমরা 17 জন কিশোরে থাকি দেখলো ওর ভিতরে মাদ্রাসার কিছু ছাত্র আছে ওরা ভালো আরবি পড়া জানে তো ওদের কাছ থেকে আপনার ওই ছোড়া পড়া আমি সব শিখে ফেলাই, মানে আমার লাইফে কোনোদিন আমি একটা ওই আলহামদুলিল্লাহ সেরে পড়তে পারতাম না আমি ওদের কাছ থেকে 15 বছর আলহামদুলিল্লাহ সেরে শিখি কুলফল্লা মানে
কিশোর জেলে বসে,
হ্যাঁ কিশোর জেলে, তো ওদের কাছ থেকে টোটাল আমি শিখি এই 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করার সাথে।
আমরা এখানে একটা ছোট্ট বিরতি নিব, আমাদের আরো একটা বিরতি নেবার সময় চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি অদ্ভুত কিছু ঘটনা, আমি জানি না আমার শ্রোতা বন্ধুরা আপনারা এভাবে করে খেয়াল করেন কিনা। প্রথমে একটা জিনিস একটু আগে দেখছিলাম যে তারা যখন অপরাধ করতে শুরু করলো তখন তারা হিন্দু বাড়ি থেকে সবার কাছ থেকেই চাঁদা নিতে শুরু করলো। তখন আমার প্রথমে যে জিনিসটা উপলব্ধিতে আসলো, মাথায় আসলো যে বাহ, এখানে একটা অদ্ভুত ব্যাপার, একজন অপরাধীর মধ্যে আর যাই থাকুক না কেন ধর্ম জাত পাত এইসবের বিভেদটা থাকে না, এইসবের বিভেদটা তার আসলে চোখে পড়ে না। অপরাধের ক্ষেত্রে সে প্রত্যেকজনকে মানুষ হিসেবে খুব ভালো করে দেখতে পারে, যদিও প্রত্যেকজনকে অ্যাকচুয়ালি অমানুষ হিসেবে দেখে বলেই এগুলো করা সম্ভব হয়। আর তারপরে একটু আগে জানলাম কিশোর জেলে, যে জেলের ভেতরে শুধুমাত্র অপরাধীদেরই জায়গা হয়, সেই অপরাধী জগতে গিয়ে একজন মানুষ শিখেছে কিভাবে প্রার্থনা করতে হয়, কিভাবে পাঁচবার মনে করে করে কাউকে মনে করতে হয়, সৃষ্টিকর্তাকে কিভাবে ভালোবাসতে হয়, সেটার একটা ছোট্ট অংশ কিন্তু সে এমন একটা জায়গায় শিখেছে যেখানে সৃষ্টিকর্তার বিরুদ্ধাচরণ করার কারণে যারা উপস্থিত হয় তাদের কাছ থেকে। আসলে মানুষ কোথা থেকে কি নেয় আমরা জানি না। আর এই যে অনুষ্ঠান চলছে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এখান থেকেও আপনি কি নেবেন, অপরাধ করার পথ নাকি অপরাধ থেকে দূরে যাবার পথ, সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। শুনতে থাকুন এবিসি রেডিও 89.2 FM। 12টার পর আবারও ফেরত আসছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব নিয়ে। আমি রেহান রাসুল।
Royal Tiger Drink presents Jaha Bolibo Shutta Bolibo. Recharge yourself. Royal Tiger Drink presents Jaha Bolibo Shutta Bolibo. Recharge yourself.
রাত 12টার পর আরো একটু গভীরতা নিয়ে আবারও শুরু হচ্ছে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। আপনাদের সাথে আছি আমি রেহান রাসুল এবং আজকে আমাদের সাথে আছে শাকিল। আমরা এখন আবারও চলে যাব শাকিলের কাছে। শাকিল, এর পরে কি ঘটনা ঘটেছিল?
এরপর তো ঘটে, আমি আপনি পাকিস্তান জেলে তখন যাই, সবাই বলতে যাবিন হবে, তখন অনেক লোকের সাথে পরিচিত হয় জেলখানায়। আর আমাদের যার জন্য কাজ করছি সে আমাকে একটা টাকাও দেয় না বা কোনো খোঁজ খবর নেয় না, কোনো কিচ্ছু করে না। তো আমার আম্মু আমাকে টাকা পয়সা দিয়ে যাবিন আস্তে আস্তে করাইতে থাকলো। আর আমি জেলের ভিতরে একটা নিয়ত করলাম, জীবন আর খারাপ কাজ করবো না। তো ইমরান নামের যে সিলেটার, সিলেটার বাড়ি আবার আপনার মোগল দোকান সিলেটার, আমি চিনতাম না, ও আমাকে নাম শুনছে আর কি। এই সিলেটার অনেক ডিয়ারিং ছিল। তো লাস্টে আমার
আপনার নাম শুনছে কি কিশোর জেলে?
না, আমি তখন আমাদের এলাকার পাশাপাশি এলাকা অক্রস করছি, ওইভাবে নাম শুনছে আর কি, যে শাকিল আমার ছেলে আছে এইভাবে আমার নাম টাম শুনছে। তো টোটালে জাস্ট আমি আমার জামিন হয়ে যায় আপনার 11 মাস 18 দিন পর আমার জামিন হয়ে যায়। যে আমার জামিন হয়ে যায় তখন জেল গেট থেকে যে আমি বাড়াইছি, আমি আমার আম্মুরে চিনতেছি ওনার যে কি পরিস্থিতি, মানে ওনার যে শরীরে রেখে গেছিলাম পুরো পাগল পরিবেশ হয়ে গেছে। তো আমি জেল গেট থেকে তাকিয়ে দিছি, কি হলো, আমার নেওয়ার জন্য কেউ ওখানে আসে নাই, এত লোকের জামিন হয় তাদের নেওয়ার জন্য আসে, আমার জন্য কেউ আসে নাই, বুঝতেছি না কিছু। পরে দিয়ে আমার যে মৌরি আমার ছোট ভাই, কিন্তু আমার আম্মু সামনে দাঁড়িয়ে রয়েছে, আমি তারা চিনতেছি না।
এই অবস্থা বেচারা,
তো ওনার যে পরিবেশ, মানে ওনার তো শরীরটা তখন প্রেশার ছিল, মোটা ছিল একদম, আমার মতো চেকুন হয়ে গেছে, মানে পুরো পাগল পাগল পরিবেশ হয়ে গেছে। তো লাস্টে আমি ফার্স্ট পরে আমি রাস্তা বলছি, কি রে আম্মু কোথায়, পাই যাচ্ছি। আর ওনার যা জড়াদের আমি কেন্দ্রে ফেলাই, কয় কি সে আমার জড়াদের কেন্দ্রে দেয় বাজার রীতি জীবনে কি করলি, এটা কি করলি, আমার সব নষ্ট করে ফেললি আর তোর জীবনটা বাদ করে ফেলালি। পরে আমি বলি যে আমি আর খারাপ কাজ করবো না। তখন যে আমার জামিন করে আমার আম্মু, আমার লোক থাকে না বলে লবিনের তারে মামা ডাকি।
এটা কততম বার নিজের কাছে এই প্রমিস করলেন আপনি আর খারাপ কাজ করবেন না?
তখন আমি জেলখানা বেজেতে প্রমিস করেছি যে আমার লাইফে আমি খারাপ কাজ আর করবো না, যত বড় বাধাই আসুক আমি নামাজ পড়া ধরছি, নামাজ আমি ধরে রাখবো, এটা আমি পড়বো আমি যখন বাইরে যাই। তো আমার যখন আপনি জেল কেটে বাইক করে দেয় বারানের পরে আপনি মাগরিব আজান দেয়, তো এটি আপনি রমজান থাকে, আমি রোজা থাকি। তো রোজা থাকার পরে জেল গেট থেকে বাড়ালাম, বাড়ার সাথে 3 মিনিট পর আপনার আজান দিতেছে। তখন আমরা বললাম যে আমি নামাজটা পড়বো, ইফতার এটা করবো। তখন উনি আরো খুশি হয়েছে, কিন্তু নামাজ পড়বি যে সকাল কোনো কিছু জানে না, আর মরিজ যেখানে নামাজ পড়লাম ইফতার একটু সব কিছু করে নিলাম ওনার সাথে গাড়িতে, উনি বলছে বাড়িতে নিয়ে যাবো। আর আমি বলি যেখানে আমি মায়ের খেয়েছি বা আমি এলাকায় মুখ দেখাবো না, আমি ঢাকা শহরে চলে যাবো, আমি ঢাকা শহরে যাই, একটা কাম কাজ করে খাবো বা আমি বাড়িতে থাকবো না। ওরা বললো না বাড়িতে চলো যাই। তো আমাকে বাড়িতে নিয়ে গেছে, তখন শরীর অনেক ফ্যাট ফোটাই গেছে। তো অনেক লোক, এলাকার লোক আমাকে দেখতে আসছে, জেল খেটে আসছে, জেল খেটে আসামি বা দেখে আসি, গ্রাম অঞ্চল লোক অনেকজন এসে কোনো কিছু বলে না যে হারে মরে গেছিল সেখান থেকে বাইরে আসছি এখন ভালোই যা। তো আমি বাড়িতে এক সপ্তাহ থেকে, এক সপ্তাহ আমি মরে যেতে পাঁচটা নামাজ পড়ি, মরে বেড়া দেখে আমার অনেক না ছেলেটা মনে তালি ভালোই হয়ে গেল মনে আর কি। কিছু কিছু লোক বলে যে ও যে অনেকগুলো খারাপ কাজ করছে, ও কোন ভালো হয় নাকি, এ 2 দিন থাকবো, 2 দিন পর অন্য চেঞ্জ হয়ে যাবে, এরকম কিছু কথা শোনার পরে আমার ভালো লাগে না। তার বলে না এলাকা ছেড়ে যাই, ঢাকা শহরে কোনো চাকরি বাকরি করবো। আমার বোনের বাসা সবার আমি এখানে এসে 2 দিন থাকার পরে জুমারাত নাম কাটা ছেলে, তো আমার কাছে 5-6 দিনের বড় আর কি, সম্পর্ক মামা লাগে। তো মানে আর কি আপনার নেসারিয়া পুস্তকালে মাদ্রাসা সেখানে এসে খাটের কাজ শিখছি, শিখার পর ও নিজেই কারখানা নিয়ে নিছি, আর দশটা পোলাপান খাটায় আমার একই বয়সের। তখন আমি কল্পনা করি কি আমার একই বয়সের বয়স, ও এখন একটা মহাজনে গেছে, আমি ওটা ফোন দিলাম, রে দোস্ত কেমন আছিস? কে আমার বলতেছে দোস্ত জেলতে বাড়াইছিস আমি কি হা শুনলাম তুই বলে পাঁচাতে নামাজ কালাম করিস, বলি যে হা পাঞ্জাবটা নিউজ করি পাই, তাই কি দেখি করবি আমি দোস্ত তোর কারখানায় আমি কাজটা শিখি, আমার টাকা পয়সা কিছু দেওয়া লাগবে না, তুই শুধু আমার একটু নামাজ পড়ার চান্সটা দিবি, আমি নামাজটা পড়বো আর কাজটা শিখবো, শুধু আমার খাবারটা দিবি, খসপাতি লাগবে না, আমার সিগারেট বিড়ি কিচ্ছু খাই না। তো বলতেছে ঠিক আছে আমার কারখানা চলে আয়, জাস্ট ওর কারখানায় আমি চলে যাই না, সেরে মাদ্রাসা পুস্তকালে এখানে চলে যাই। তো আমি নামাজ টিম আমার নামাজ পড়ার টাইম দেয় নামাজ পড়ি, আর টুকটাক আমাকে নিয়ে ঘুরেও আমাকে ভালো হেবা যত্ন করতেছে,
তিন বেলা খাবার,
হ্যাঁ তিন বেলা খাবার। আর ওখানে ছোট ভাই কাজ করে, দেখলো যে আমি তো নতুন গেছি, তারপর আমি কাজ জানি না, কেউ আমার অন্য কিছু বলে না, ওই টুকটাক আপনার ওই খাটের নকশা আত বাটলতে পিটিয়ে দিচ্ছি। দশ বারো দিন কাজ করার পর বড় ভাই এলাকা থেকে করে ফোন দিছে,
আচ্ছা
কিরে তুই শাকিলটা তোর কারখানায় কাজে রাখছিস কি লেগে চামে বলছে, আমার জানাই নাই ওর ইমার্জেন্সি কারখানায় থেকে যে কোনো দিকে অন্য কাজে লাগা যেতে বলো, তুই তো টাকা খিস না, কষ্ট করছে কে তো ভালোই গেছে, ভালো হয়েছে না কি হয়েছে, তাড়াতাড়ি এলাকা থেকে অনেক লোক অনেক কিছু বলতেছে, আমার খারাপ বলতেছে আমাকে এলাকা থেকে বাই করে দিবি। তখন আমার বলে দোস্ত আমার ছোট কালের দোস্ত কিছু মনে করিস না, তোর আমি পাই ধরে কই আমার এই সমস্যা এলাকা থেকে আমাকে নিলে মানুষ বাই করে দিবি, তুই আমার কারখানায় কাজ করলি, আমি ওর ওখানে যাই কিন্তু পাঁচ হপ্তাহ নামাজ পড়তেছি বা ওই দেখতেছি বা ওই জায়গায় সবাই দেখতেছে
যে আপনি ভদ্রভাবে ভালোভাবে কাজ করতেছেন।
লাস্টে আমার পায়ের কান্নাকাটি করে, তখন আমি চিন্তা করি তাহলে এখন আবার কোন দিকে যাবো, আমি এখন কোথায় যাই? তখন আমার কাছে আমাদের এলাকার আরব ভাই নাম করে একটা ছেলে, সে আপনার বিক্রমপুর মুন্সিগঞ্জ রট মিস্ত্রি কাজ করে, তো ওর নাম্বারটা আমি ম্যানেজ করলাম, কন্ট্যাক্টার আমার আবার খালাতো ভাই যেটা মকসিদ আপনি চেষ্টা করলাতো ভাই, তো ওদের ফোন দিলাম তুই রট মিস্ত্রির কাজ পারবি, সে বলতেছে আহ তুই যখন করবি আমি আমাকে নামাজ পড়ার সময় দিতে আমার, ঠিক আছে তাহলে আয় পড়। আমি ওই জায়গায় যাই বললাম, যাওয়ার পরে টোটাল আপনার আমি ওই রট মিস্ত্রির কাজ করি আমার আড়াইশো টাকা হাজিরা ধরলো,
আচ্ছা
খাওয়ানোর বিল আপনার দেখা গেলো যে বিয়াল্লিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা যায়, ওই বিশ জনের আমার একবারে পাকায় একটা মহিলা এটা আমার যা খোরা কি যায় ওটা কেটে বাজার টাকাতে কেটে দিয়ে দেয়, তাই এরকম করে আপনার পনেরো বিশ দিন কাজ করতে লাগলাম, তা আমার ভালো লাগতেছে বাড়ি যাক এই কাজটা আমি শিখি,
আচ্ছা
পনেরো বিশ দিন কাজ করতেছি, আর ওরা আমার খুব সম্মান করে যে ছেলে ভালো গেছি ছেলে তো খাটুন কাজ করতেছি, আমি আপনার পঞ্চাশ কেজি সিমেন্টের বস্তা উঠে দোতলায় যেতেছি, আবার দেখলো বালু টানতেছি খোয়া নেই মাল বেশি দিছি সবকিছু কাজ করতেছি, এরপরে আরো নাম কেটা ছেলে ওই বলতেছে যে একটা মেয়ের নাম্বার আছে রে মেয়েটার সাথে সম্পর্ক করতেছে কেউ রাজি করতে পারতেছে হঠাৎ আমার কোনো মেয়ের লিশা নাই, আমি দেখি যে আগলা টাকা কামাই পকেটে করে টাকা থাকি বা মোবাইলে টাকা ভরি, মানে সবাই ওটা মেয়েদের সাথে এক এক লোক চারটা পাঁচটা মেয়েদের সাথে মানে সম্পর্ক করে বা গল্প করে, আমি কারোর সাথে গল্প করার মতো কেউ আমার নাই আর কোনো ব্যাপারে ধরে ফোন দেন না, তখন আমি বলি তাই আমার একটা নাম্বার দিদি আমি একটা মেয়ের সাথে একটু কথা বলি দেখি সম্পর্ক করতে পারি কি না পারি, ও বলে কে তুই পারবি আমি কি দেই দুই নাম্বারটা দিয়ে মানে তো আমার নাম্বারটা দিস, জাস্ট নাম্বারটা দিলি মেয়েটাকে আমি এক মিনিট ফোন দিছি যে হ্যালো ভাই এত কেমন আছেন আপনি, আশ্চর্য তো আপনি কে রং নাম্বারে ফোন দিয়ে আপনি কেমন আছেন, আর আমি বলছি ভাই আমি যেই হই না কেন আমি জাস্ট টাকা যদি একটা কথাই বলছি যে আমি যেই হই না ভাই কেন, আর আপনি কি অনেক লোকের ফোন দিয়ে জ্বালায় আপনি সেটা বলেন বা শুনলাম, তো আপনি যদি কারোর সাথে রিলেশন করেন তো জাস্ট যে কোনো একজনের সাথে রিলেশন করেন, দুই চার দশ জনের সাথে রিলেশন করেন, লাস্ট আপনার কান্নাকাটি লাগবে আপনার কষ্ট লাগবে খুব খারাপ লাগবে কিন্তু পরে যে আপনি বুঝতে পারবেন, জাস্ট এই কথাটা আমি কেউ বললাম আমি নিজেও জানতে পারি না, তো মেয়েটাকে বললে মেয়েটার সাথে টোটাল আমার কথা হয় না, তো আমি কাজ করতে কাজ করছি ওদের সাথে একদিন কেউ ভালো ছবি দেখে তো আমাকে নিয়ে গেছে, ওই টাইমে ধাপ করে মেয়েটা আমাকে নতুন একটা নাম্বার দিয়ে অন্য নাম্বারটা না অন্য একটা নাম্বার দিয়ে মেয়েটা আমাকে ফোন দিয়েছে,
আচ্ছা
দিয়ে বলতেছে আচ্ছা ভাই আপনার নামটা কি, আমি বলতেছি আমার নামটা হচ্ছে শাকিল, আপনার পড়ালেখা কোন প্রশ্ন, আমি সত্য কথা বলছি জেলের কথা বলিনি যে আমি রট মিস্ত্রির কাজ করি পড়ালেখা করিনি, সত্য বলছি আমি এটা তখন ক্লাস নাইন আপনার পড়ালেখা করে আর কি আমাদের বাড়ি ফরিদপুর নগর কান্দা, তো জাস্ট বলার পরে ওর সাথে আমার টোটালে কথা হয় কথা হয়, ওরা ওই মেয়ের ফোন দিকে কি মেন নাম্বার বন্ধুক আমি কিছু আমি তো সেটা জানি না মেন নাম্বার বন্ধুক, তো পাঁচ সাত দিন পরে আপনার টোটালে জাহেরে সামনে চলে আসে ওই বছরের, তো ওরা ব্যাকি বাড়িতে আসে আমিও বাড়িতে আসি, বাড়িতে এসে আমি টোটাল আপনার বাড়ির সংসারের কাজ করি মানে এলোমেলো কারোর সাথে আড্ডা দিনে পাশের দিকে বাড়াই না, তো ওই মেয়ের সাথে আপনি ২৯ দিন কথা বললাম, ২৯ দিন কথা বলার পরে মেয়ে আমাকে সাক্ষাৎ করতে বলতেছে তোমাকে আমি দেখি, আমি বলতেছি আমাকে যখন দেখবে তুমি তাহলে ঠিক আছে, তো আমি আবার ভাবতেছি যে আবার মেয়ের সাথে সাক্ষাৎ করবো বা কোন বন্ধুরে নিয়ে যাবো বা একা যাবো যদি কোনো ফিটিং টিং দেয় মানে ভালো লাগে, যে বাইরে ফরিদপুর যাবো ফরিদপুর আপনার কথাটা খুব খারাপ এলাকা, আমার একটা বন্ধুরা কি নাম করে ওটা বললাম মোটরসাইকেল দিয়ে ভাড়া মানে বললাম তো এই কাহিনী একটা লজাই, মেয়ের সাথে আপনার সাক্ষাৎ করে দেখলাম যে মানে মেয়ের যে পরিবেশ দেখতেছি ফাঁকে থেকে দেখছি দেখে আমি বলতেছি কিন্তু এই মেয়ে তো আমার জীবনে পছন্দ করবে না, আর এই আমার কোনদিনের সামনে গেলে কেমন হবে তো
কেন কেন এটা মনে হয়
মানে মেয়ের চেহারা ফেস কিটিং খুব ভালো দেখতেছি আর অনেক সুন্দর মানে ওর কাছে আমি কিচ্ছু না, আর টোটাল ওর সাথে ২৯ দিন কথা বলছি কিচ্ছু না, আমি বলছি দোষ ওর সামনে গেলে দেখলো একটা রং কথা বলতে পারি দেখলো আমার কোনো কিছু করতে পারে তার আগে চল কেটে পড়ি,
আচ্ছা
ও বলতেছে তুই কি দেখি কস আইছি যখন সামনে আমি যাবো, তাই আমার ফোনটা নিয়ে সামনে যাই বলতেছে যে কি আপু কেমন আছো, বলতেছে কেমন আছি মানে ফোন দেন দেখেন আপনি কার সাথে কথা বলেন, তো মেয়ে বলছে আমি যার সাথে কথা বলি আপনার সে লোক না অন্য কেউ আছে, মেয়ে অনেক শিয়ান পরে সে কোথায় তার পরে আমার ওর ফোন আমার কাছে রেখে গেছে আবার আমার ফোন ছিল পরে গেলাম জাস্ট মেয়েটার সাথে বসে হোটেলে বসলাম, তো ওরা অনেক কিছু খাইলাম, খাওয়ার পর মেয়েটাই বিল দিল। বিলটা যখন দিল তখন মেয়েটারে বললাম, তাহলে তুমি চলে যাও, কয় না আমি তোমার সাথে তোমাদের বাড়িতে যাবো।
মেয়েটা বললো,
হ্যাঁ মেয়েটা বলছে বাড়িতে যাবো, কিন্তু মেয়ের ফ্যামিলি সম্বন্ধে আমি কোনো কিছু জানি না, যে ওর বাবা আর্মির চাকরি করে বা ওর ফ্যামিলিকে আমি কোনোদিন এসব সম্বন্ধে জিগাইনি। তো মেয়েটাকে আমার বাড়িতে নিয়ে আসলাম, বাড়িতে আনার পরে আমার আব্বু বলতেছে এটা কে, আমি বলতেছি যে আমার এক ফ্রেন্ড, ওখানে বাসায় নিয়ে আসছি বেড়ানোর জন্য। মেয়ে মানুষ, সে সরাসরি মেয়ে মানুষ, আমার কৃষি ফ্রেন্ড, কৃষির বন্ধু, একদিন বাসায় নিয়ে আসছো। তো তখন মেয়েরা বলতেছে তোমার আব্বু কি করে, হ্যান ত্যান বক করছো। সব বলার পরে আব্বু যখন শুনছে যে মেয়ের বাবা আর্মির চাকরি করে, মেয়ের বাবাটা র্যাপ, মানে সবাই ডিফেন্সের চাকরি করে, আমার আব্বা আরো ওয়াই পেয়েছে। কারণ মেয়েরা সরাসরি বলতেছে আমার ছেলে হলো খারাপ, দেখতেছে এরকম চেহারা ছেলে ভালো দেখতেছো ঠিকই, কিন্তু ওই কিন্তু খারাপ, আম্বা আছে পাঁচশো টাকা কিছু নাকি জেলতে পারেছে, ওরা এলাকায় কেউ দেখতে পারে না। আম্মু তুমি চলে যাবো। মেয়ে বলতেছে না আমি একটা বিয়ে করবো, যাবো না। আম্মু তখন বলতেছে ও কি দেখি আমার বিয়ে করবি, মানে আর বিয়ের বয়স কোনো হয়েছে নাকি, কয় বছর বয়স আমার, 19 বছর 18 বছর বিয়ে করতেছে। আমি বলছি তুই মেয়ের আমার বাড়ির থেকে তাড়াতাড়ি তুই নিয়ে যা, কি করবি করবি, তাড়াতাড়ি সরা আমার বাড়ির থেকে সরা। মানে মেয়ের নিয়ে আমার কাছে বললাম গাড়ির টান, গাড়ির টান দিয়ে মেয়ের অনেক বোঝাইতেছি চলো যাই দিস, মেয়ে যাবে না যাবে না। পরে মেয়ের আম্মুরে ফোন দেওয়া হলো, ফোন দিল পরে মেয়ের আমরা, তারপর দিনই মেয়ের রাখা হলো আমাকে আমার খালা বাড়িতে, আমার খালা বাড়িতে মেয়ে আসলো আমাদের বাড়িতে, মেয়ের ওই বাড়িতে রেখে দিলাম। মেয়ের আব্বু গেলে এখান থেকে, মেয়ের আম্মু আসলো, খালা আসলো আমাদের বাড়ি দেখছে। আমাদের বাড়িতে তখন আপনার একটা পছন্দ 24 ঘর, একটা দোচালে ঘর। পরে মেয়ের বাবা মা আসলো, এসে দেখে আমাদের তো পছন্দ করে, আমি তাদের যোগ্য না, মানে বিয়ের কোনো প্রশ্ন এখানে আসেই না। লাস্টে তারা মেয়েরে নিয়ে গেছে, তো মেয়ে টোটালি 15 দিন আমার সাথে কথা নাই, তখন আমি বাড়িতে থাকি, তো ভালোভাবে চলতেছি। 15 দিন পর মেয়ে আমার ফোন দিছে, তাপ করে যে বাবা মা তুমি লয়ে যাও। পরে মেয়েটা জেনে এসে আমি বিয়ে শাদী করে ফেলাই। তখন মেয়ের বাবা মানে যখন
বাবা মাকে জিজ্ঞেস করলেন না,
তা কাউকে বলিনি যে আমি বিয়ে শাদী করতে যাবো, কি করতেছি, মেয়েটা বিয়ে করে আমার খালা বাড়ি মেয়েরা রেখে দিয়ে আমি চলে আসছি।
আচ্ছা,
পরে শুনলাম মেয়ের বাবা নাকি মামলা দিবে, অনেক কিছু বলছে আর কি, তোমার মামলাটা আপনাকে আর কি দিতে চাই নাই
কেন
গেছে যাক গেছিলে। তখন মেয়েরা আমার আব্বু যে আমাদের বাড়িতে নিয়ে আসলো, তখন আমি ভাবলাম যে মামলার হাজির দিয়েছি, পাঁচটা সুন্দর জীবন যাপন করবো আমি। তখন ওই রাত জাকির ধরে আমি বললাম আমার একটা অটো গাড়ি নিয়ে দিয়ে, তখন আমি কোনো অটো গাড়ি চালাইতে পারি না, অটো গাড়ির সামনে বসে থেকে মোটর সাইকেল চালানোর অভিজ্ঞতা আছে। জাস্ট আমি প্রথম চান্সে যাই অটো বাইক নিয়ে অটো চালানো শুরু করে দিই। বিয়ের সাদী করে মনে করেন যে আপনার টোটালে 5-7 মাস অটো চালাইছি, সুন্দর পরিবেশে চলে গেলাম আপনার। আমি আব্বু বাসাইতে বলে যে আমার ওয়াইফটা কি কাজ করতে পারতো না, রান্না করতে পারতো, শ্বশুর বাড়ি তো আপনার টোটালে মাইনে নেই নাকি, শ্বশুর রাগারাই করতো আমাদের বাড়ির সংসারের বাড়ি রাগারাই করতো, যাওয়া হতো হ্যান ত্যান বকরস করবো, আলাদা বাড়ি করে মালা কিছু বলতো। তো আমার গাড়ি ডাকতে পেতে চালানো বন্ধ হয়ে যায়। পরে আমি দেখি যে তাহলে ঘাটে আমি অসুবিধা পড়েছি, তাহলে অসুবিধা দোকানে যাওয়া বলে যে ঘাটে দোকান কর।
আচ্ছা,
এটা আমার ঘাটে দোকানটা হচ্ছে মজার দোকানটা পতিতার ভিতরে, আপনার
পতিতালয়ের ভিতরে,
জি দরিদ্র ঘাট পতিতার ভিতরে, ওখানে আপনার প্রায় 10,000 মেয়ে মানুষ আছে পতিতার ভিতরে ওখানে।
আচ্ছা,
তা আমি ভাবলাম যে টাকা ইনকাম করবো সমস্যা কি যাই, তা আমি দোকান করি ওই মদ 36 লিটার 40 লিটার মদ আপগ্রেড থেকে উঠাই নিয়ে এসে।
আচ্ছা,
এর থেকে নিয়ে এসে দোকানে রাখি।
এগুলো কি লিগাল?
হ্যাঁ লিগাল মদ, আপনার বাংলা মদ।
আচ্ছা,
ওখান থেকে নিয়ে এসে মদ বিক্রি করা শুরু করে দিই। তো আপনি টোটালি করতে 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 আপনি দাম করে কিছুদিন গেলি একটা মেয়ে মানে আর কি ওখানে থানার সেশনটা হচ্ছে কি ওই মেয়েদের ওরা টাকা কামায়। একটা মেয়ে একটা বাড়ির বকরি, মেয়েটার বকরি মানে কি মেয়ে মালিকের আন্ডারে থাকে, মেয়েটার 80,000 টাকা একটা সেল এনে বেশি দিয়ে
মেয়েটাকে ওখানে বকরি বলা হয়।
হ্যাঁ, মানে যেটা মালিক আন্ডার ওটাকে বকরি বলা হয়, আর যেটা বাড়াইটা ওটাকে আপনি বললে বাড়াইটার, যেটা নিজের স্বাধীন। ওই মেয়েটাকে একটা সেল 80,000 টাকা ভিতরে এনে বেশি দিয়ে গেছে।
না মানে মানুষকে মানুষ না ভাবার একটা লিমিট থাকা উচিত।
হ্যাঁ, ওই যে বকরি বলে আপনি বকরি খাটায় মানে মালিক আন্ডারে। মানে
আপনারা শুনতেছেন শ্রোতা বন্ধুরা, আপনাদের মধ্যে অনেক মহৎ মহৎ ব্যক্তি আছে না, অনেকে অনেক সময় মানুষ নিয়ে অনেক কাজ করেন, অনেক এনজিও আছে এভাবে কাজ করে, অনেকে অনেকদেরকে নিয়ে অনেক কাজ করে। বাট আরো একদিন বলছিলাম যে এই মানুষগুলোকে নাম দেওয়ার কেউ নাই, তাদেরকে আমরা যে জায়গাটাতে থাকি ওই জায়গাটাকে বলি পতিতালয়, তাদেরকে আমরা বলি পতিতা। যারা ওইখানে যায় পতিত হইতে তাদেরকে আমরা পতিত বলি না, আর তাদেরকে মালিকের আন্ডারে থাকলে অর্থাৎ কারো কেনা গোলাম হলে তাকে বলা হয় বকরি। ছাগল যেভাবে আমরা বেচি আর কিনি, ঠিক সেভাবেই তাকে বেচা আর কেনা করা হয়। অসাধারণ সমাজ ব্যবস্থা। তারপর
আমার দোকানের সামনে এসে গেট করে, এটা দেখতে ভালো লাগে, আমার দিকে তাকায় থাকে। আমার আবার যে দোকানের মালিক সে বলছে কি তার মামাটা কি কয়, যেসব বাড়াইটা তাদের সাথে কথা বলবে, যখন মালিক আন্ডারে তাদের সাথে কথা বললে পরে কিন্তু জামাল হবে কিন্তু।
আচ্ছা,
তো তাহলে মেয়ে আপনি কি করবো, ওই লোকজন ঘরে নেয় দেখলো টাকা তো মালিক নেয়, যার সাথে সাথে লোক লাগে টাকা নেয়, আর ঘরে যে বকশিসটা নেয় হচ্ছে আমি দেখলো দুদিন পর পরে সেই 500-1,000 টাকা আমার দোকানের সামনে চেঙ্গা দেবে আসতে করে, ক্যাশ বয়স থেকে দিয়ে দেয় আমার। আমি কিছুই বুঝলো টাকাটা দেখে হট করে একজনের দেওয়া পর দেওয়া আমার কয়, আর আমার বাড়িটা মানে আমার সব টাকা ইনকাম করে আমি অর্ডার দেবো, আর দেখো আমি কয় টাকা ইনকাম করে দিই। ও ভিতরে আমার একটা ব্যাপারদার ছিল, আমার অনেক ভালোবাসত পরিচিত আমার, আমি বললাম কি দেখি করা যায়, আর মেয়ে কি রাজি নাকি তাই কাম, হ্যাঁ মেয়ে রাজি। আর মেয়ের ইন্ডিয়া ওখানে আবার পতিতার একটা অফিস আছে।
আচ্ছা,
অফিসে মেয়ের সরাসরি যা করে কবি যে মেয়ে তোরা ভালোবাস যা করে আমরা করে দিতেছি, মেয়ের সরাসরি অফিসে আমাকে ব্যাপারে 4-5 জন টেক লিখতেছে, মানে আমার কয় টাকা খরচ করতে আমি কাঠি কাছে খরচ করবো। তো মেয়েটার নাম সালমা, সে যায় অফিসে যে বলতেছে যে আমি যেই বাড়ি থাকি আমাকে অনেক টর্চিটিং করে, আমি যেখানে 5 জন পারি সেখানে আমাকে 50 জন দিয়ে টর্চিটিং করার একদিন আমি ওই বাড়ি থাকবো না। আর তাহলে তোমার 80,000 টাকা বেচছে, তাহলে তোমার 80,000 টাকা কে দিয়ে যাবে? আমি একটা ছেলেকে ভালোবাসি, তার নাম শাকিল, সে এখানে দোকান করে, আর ছেলেটাকে ডাকাও। তো আমার ডাকাইছে ওখানে, আমি একজন মামা বলতাম সব তোমার দোকান করছি পড়েছি ঠিক আছে, বললাম যে মামা আমার একটা সিস্টেম করে দেন প্লিজ, মামা অনেক টর্চিটিং করে, মামা একটা কিছু করে দেন। তো অন্য একটা বাড়ির এলে সে তোমার পরিচিত, সেই বাড়ির আমি বললাম যে আপনি ৪০,০০০ টাকা দেন আমারে, ৪০,০০০ টাকা দিয়ে মেয়েটা আপনার বাড়িতে মোটাই দিতেছি, ৪০,০০০ টাকা নিক্স আমি, আর এই টাকা আপনার প্রতিদিন ২,০০০ করে দিয়ে দিয়ে ২,০০০ পারি ১৫,০০০ করে দিয়ে আমি শোধ করে দেবো। তো ৪০,০০০ টাকা অফিসে দিয়ে মেয়ের আমি নিয়ে যাই আমার আন্ডারে।
আচ্ছা,
মেয়ের একটা বাড়ির একটা রুম দিল, রুম ভাড়া প্রতিদিন ২০০টাকা।
সেক্ষেত্রে আপনাকে আমরা ওই সময়টাতে কি বলতে পারি, দালাল?
মেয়েটা আমি বাঁচালাম আর কি ওখান থেকে, ওই যে ৫০-১০০ জন ডিস্টার্ব করে,
তারপর তো তাকে দিয়ে কামাই আবার ফেরত দিবেন বললেন।
আমি দেখেন তাকে আবার গুঞ্জা করলাম আমি,
ঠিক আছে,
তাকে পরে আমি ওই বাড়ি থেকে আইনে দিলাম, মানে তাকে ভাড়াটা করে দিলাম আর স্বাধীনভাবে, যে তুমি যদি ২,০০০ কামাই করো তো এই মালিকরে প্রতিদিন ১,০০০ করে দিয়ে ৪০,০০০ টাকা শেষ করে পরে তুমি বা এখান থেকে চলে যাবা বা তোমার টাকা তুমি ম্যানেজ করে টাকাটা তুমি নিয়ে যাবো,
মানে তুমি স্বাধীন হয়ে যাবে।
স্বাধীন, মানে মেয়েটাকে আমি স্বাধীন করে দিলাম। ও যে ওখান থেকে চলে গেল, চলে যাওয়ার পরে আমার রাজ্যাক্টাম করেছে ছেলেটা, এই ছেলেটা আবার ক্লিক লাগাইছি আমার ওয়াইফ রেখে গেছে। তো তখন আমি বাসায় টোটালে মানে দোকানে বেচা কিনে খুব হতেছে, আমি রাত্রে বাসায় প্রায় ১৫ দিন বাসায় যাই নামি।
আচ্ছা,
তো ওই ছেলেটা আমার ওয়াইফ রেখে ক্লিক লাগাইছি কিন্তু সাকিল একটা মেয়ে কিনছে, মেয়ের ভালোবাসে মেয়ের সাথে রাত্রে মেয়ের ঘরে থাকে, আমার ওয়াইফ ওইটাই বিশ্বাস করছে।
আপনি তো ১৫-২০ দিন বাসায় আসেন না, রাতে
১৫-২০ দিন বাসায় যেন আমার ওয়াইফ পরে পাগল গেছে।
এই মুহূর্তে আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হবে, বিরতির পরে আরো গভীরে যাব, আরো অনেক ঘটনা এখনো বাকি আছে, আপনারা চিন্তাও করতে পারবেন না শ্রোতা বন্ধুরা ঘটনা কোথা থেকে কোথায় চলে যেতে পারে। সো স্টে টিউনড উইথ 89.2 89.2 এফএম এর সাথে থাকুন, বিকজ রেহান রাসুল উইল বি ব্যাক উইথ রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। আর হ্যাঁ, আপনি যদি আসতে চান যাহা বলিব সত্য বলিবতে তাহলে আমাদেরকে ফোন করুন, ফোন করার নম্বরটি হচ্ছে ০৯৬১৩৮৯২৮৯২, আমি আবারও বলছি ০৯৬১৩৮৯২৮৯২, ওখানে ফোন করে ২ প্রেস করবেন এবং নির্দেশনা অনুযায়ী আপনার কথা রেকর্ড করবেন, আপনার ফোন নম্বর এবং নাম অবশ্যই স্পষ্ট করে বলবেন।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
বিরতির পর আরো একবার স্বাগতম, শুনছেন এবিসি রেডিও এফএম ৮৯.২, আমি রেহান রাসুল আছি আপনাদের সাথে উইথ রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। আমাদের সাথে শাকিল আছে, আমরা জানলাম একটু আগে শাকিল কিভাবে আমাদেরকে বেশ 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 গভীরের কিছু কথা আমাদেরকে একটু আগে আমাদের সাথে শেয়ার করলেন, যে এলাকায় সে থাকতো সেটা সেখানে একটা পতিতা পল্লী বলবো নাকি কি বলবো ওই জায়গাটার নাম আমি জানি না, ওই জায়গাটাতে সে থাকতো, সেখানে সে মদের ব্যবসা করতো, তারপরে কি হলো শাকিল?
তখন আমার ওয়াইফ রাজ্জাক সুন্দর করে বোঝায় বলার পরে যে শাকিল কিন্তু বিয়ে শাদী করে ফেলাইছে এক পতিতার মেয়ের, এই কাহিনী মেয়ের সাথে থেকে যেন আসে না। তখন আমার ওয়াইফ সুদারা না পায়, আমার ওয়াইফের অনেক হার্ট ছিল, খুব সাহস ছিল, আব্বুর যে টাইপের আর্মির কাঠটা ওর মামার কাঠটা তিন চারটা কাঠ ছিল ওর কাছে।
আচ্ছা,
লাস্টে কি করে আমাদের এলাকার যে চেয়ারম্যান ওখানে এসে ওই কাঠ শো করে, যে কাঠ শো করে যে আমার স্বামী আমার বাসায় যায় না বা আমার কাছে যায় না বা এইভাবে করে পতিতাই ব্যবসা করে, আমি এটা পছন্দ করি না, পতিতার মেয়ের সাথে সংসার করছি, এটি করতেছি।
আচ্ছা,
যখন ওকে কাঠ শো করছে ওর আব্বুর কাঠ মামার কাঠ শো করছে, তখন তো ওই চেয়ারম্যান হলো পুরো এই টাস্কি খাই গেছে যে এটা আবার কেন
ওরা বসছে।
হ্যাঁ, তখন ডাব করে কি করছে, আপনার চার থেকে পাঁচজন পুলিশ যায়, আমার ডাব করে যায় বলতেছে দোকানের শাকিলকে, পরে বলতেছে ছাড়া মিস কালাগা হ্যান্ডকাপ তুমি এই কাজটা কেন করলা, তুমি সুন্দর আমার বুঝাইতে হবে, আমি চলে আসতাম, আমি অবমান হইলাম, ও একবার পাশ থেকে আমি একটু মনোরণ হইলাম, তেমন কথাবার্তা বলতে চাচ্ছি না, যা
তাকে এত বড় একটা অপমান করলেন আরেকটা মেয়ের সাথে থাকা,
সেটা তুমি বুঝতে না পারে, আমি ভাবতেছি তুমি এটা কেন করলা। তখন আমার ওই ছোট বোনের স্বামী আইসি, বড় বোনের স্বামী আমাদের বাড়িতে, মানে আর কি বাড়িতে পিঠাটা অনেক কিছু বানাইছে, তো আমাদের বাড়ি থেকে নতুন আরেকটা ঘর দিছে, বারান্দার জানলাটা একটু আপনার ওই জানলাটা মিস্ত্রি লাগাইতে পারে নাই। তখন আমি বলতেছি যে সবার সামনে যখন পুলিশ বাংলা স্ক্যামার আসছে আমার মজানার চাপড়া ঘাটে দিয়ে যখন চলে আসতে বললি ব্যবসা চললাম, তাহলে আমার লাইফ আমি বাদ করে দিই। তখন আমি একটা তোয়ালে দিই আপনার আমার যে আপনার বারান্দার ঘরে আর আসতে গলায় দিয়ে নিই আপনার কি লাটকে দিয়া, যখন গলায় দিয়ে নিই পুরো ঘর নরস করে দিই, কিন্তু জানলার যে লাগা মিস্ত্রি লাগাতে পারে নাই কে, ওইখান দিয়ে হলো ঘর যখন নরস হয়ে গেছে তখন জাপ করে আমার ছোট বোনের জামাই আসি ওখান থেকে ঢুকে পড়ছে, আইসা আমার পাও ধরে ফেলাইছে, আর আমার ওয়াইফ ওই কথা শুনে হারি ও উঠ পেরে যায় টিনে ওর পুরো পাওয়ারটা মনে করছে কেটে রক্ত পড়তেছে। পরে আমি শুনলাম আমার কেমন ধনজ্ঞান হয়ে গেছি, পরে আমাকে ধরে নামায় হসপিটালে নিয়ে পরে ওটা নিয়ে আসলো, পরে আমার আম্মা আমার আর ওয়াইফ টেকা লাগাল করতেছে তুমি ও যা করছো করুক, তুমি ওর মরে যেত তাহলে তুমি কি দেখি করতা, এটা কোন পরিবেশ।
বাসায় নিয়ে আসলো, তো আমার ওয়াইফ খুবই ভালো ছিল, অনেক অত্যন্ত ভালো একটা মেয়ে ছিল সে। তো লাস্টে আমার অনেক বুঝাইতেছে, বহুত কিছু করছে, তুমি চলে যাচ্ছে তোমার পেটের, তোমার সন্তান আমার পেটে, তুমি কি কি করতেছ?
কতদিনের সন্তান তখন?
তখন আপনার 3 মাসের সন্তান ওর বাচ্চা আমার পেট, ওর পেটে। আর ও অনেক খুবই একটা সিরিয়াসলি ভালো মেয়ে ছিল, কি কথা বলবো কথা। তো লাস্টে আমি বাড়ি থেকে যে ওই ইমরান একদিন হট করে ফোন দিলাম।
তখন আপনি আর কোনো কাজ করছেন না তো?
না, বাড়িতে কোনো কাজ করতেছি না, মানে দেখলো টাকা বড় গাড়ি করে। ইমরান ফোন দিলাম, দোস্ত কি দেখি করতেছিস, তোর নাম্বার আমার কাছে আছে, কয় তুই দিয়ে কোনো কিছু করতেছিস না, তাই টুকটাক কাম কাজ আসবি নাকি আসিস? আমি কি সমস্যা নাই, আগে ট্রেনিং আছে পারবানি তুই, তাই আমার নিস সমস্যা নেই। পরে ওদের মোটরসাইকেলে গেলাম, যাই ওর আগের সাথে রোডে যে আপনি একটা কাজ করলাম, এটা হচ্ছে আপনি রোডে দিয়ে টাকা দিতেছে, আপনি ওই টাকাটা আর কি ধরে ওদের ইনফর্ম আছে টাকাটা নিয়ে আসার জন্য।
চিন্তাই,
হ্যাঁ চিন্তাই। তো ওই টাকাটা যে
আমার, কত টাকা
ওখানে টাকা ছিল আপনার মনে হয় 92,000 টাকাটা, তিনজন যে আমরা নিয়ে আসলাম আর কি টাকাটা।
আচ্ছা,
92,000 টাকা, পরে বাঘ বাটার টাকাটা আমার দিয়ে দিল, ঠিক টাকাটা আমি নিয়ে আসলাম। বাট আমি মনে ভাবতেছি এত কষ্ট করে টাকা ইনকাম করে পাইনি, একবারে যাই এত টাকা পাইলাম, তা আমার ওয়াইফ কাউরে আমি দেখাই দিছি না। আমি সিস্টেম করে টুকিটা কি মনে করি টাকাটা কাছে রেখে দিতেছি, আমার ওয়াইফটা কাউকে বলতেও দিতেছি না, একটা ভালো জিনিস দিতেছি, ওই জিনিসটা কিনে নিয়ে এসতেছি, এভাবে করতেছি। ওদের সাথে এভাবে আমি 7-8টা কাজ করলাম।
7-8টা কি চিন্তাই?
হ্যাঁ, 7-8টা চিন্তাই, এভাবে কাজ করলাম।
হায়েস্ট কত টাকা চিন্তাই করলেন?
3 লক্ষ টাকা পর্যন্ত আর কি রোডে থেকে কাজ করে হলো। তো দাপ করে আরেকদিন লাস্টে আমার ফোন দিল, এলাকার কেউ জান না, সবাই জানে আমি ভালোই গেছি। তো আমি চামে বাসা থেকে একা বাড়ায় যাই, এলাকা থেকে বাড়ায় ওদের সাথে মিশি। তো দাপ করে বললো 6 লক্ষ টাকা আছে এখানে, তো কাজ হবে, অস্ত্রপাতি সব ওদের, আমার এখানে অস্ত্র দিন লাগে না।
আচ্ছা,
ইমরানের কাছে 2টা মেশিন দিল আর আমাদের কাছে চ্যানেল।
আচ্ছা, ওরা এই খবরগুলো কোথায় পায় যে এই লোকের কাছে এত টাকা নিয়ে এসে আসছে?
কোন গরুর ব্যাপারে বা কোন ব্যাপারে কোথায় থেকে টাকা নেওয়া নেট আছে, ওদের লোকে ওদের নেট দেয়, যারা খোঁজ খবর দেয় ওদের আবার
ওদের দলের, মানে যাদের কাছ থেকে টাকা নেয় তাদের দলের
মধ্যে কিছু লোক আছে, ওদের নেট দেয় টাকার ভাগ খায় ওরা, অর্ধেক ভাগ খায়,
তারাই খবর দেয় যে এখান থেকে এখন আমার মালিক যাইতেছে, টাকা নিয়ে অর্ধেক আমার দিস,
এরকম সিস্টেম। এরকম সিস্টেমের পরে ওই কাস্টমার আমরা যাই, যে দম্পতি টাকাটা আসার কথা, শীতকাল থাকে জ্যাকেট ম্যাকেট দিয়ে মাপাল দিয়ে সবার মুখ চুখ বান্ধা, আমাদের কাছে একটা ডায়ন গাড়ি থেকে, যে কলার পাতলের লম্বা ডায়ন গাড়িটা আর একটা টিপিএস গাড়ি থেকে আমাদের কাছে, তো 2টা গাড়ির ড্রাইভার থেকে, একটা গাড়ির ড্রাইভার থেকে রানা আর একটা থেকে ডাকি, দুটি খুব হার্ডি ড্রাইভার।
আচ্ছা,
তো আমরা যাই সেই টেম্পোটা না ধরি, অন্য টেম্পোটা ধরি, যাই সাজ করে নিয়ে
ঢুলে,
হ্যাঁ বল ধরি, যায় 1600 টাকা, পরে কি কিলো এটা মাথা নষ্ট, গাড়ি নিয়ে যা প্রায় 2 কিলো চলে গেছে, যাই দি 2700-1700 টাকা কি নিলাম, এটি ব্যাগটেক নিয়ে টাকা পয়সা নাই। পরে আবার ইমান করছে, কয় দোস্ত বল ধরছি টেম্পো রং টেম্পো যাইতাস, আমি তো চলো যাই বোঝানোর সমস্যা কি যাই, আমার কিন্তু মনে টানতেছে না। তো ওই টেম্পোর ভিতরে যখন নাকি আপনার হীরা বলছে হার টেম্পো আইতেছে, ওই টেম্পো আসার আগেই আর এক টেম্পো করে পুলিশ ওখানে রেডি, পালসার গাড়ি দিয়ে দারোগা দুটো ওখানে রেডি। তো ও যারা কি যেটা ভালো ড্রাইভার ডাইন গাড়ি, ও যায় কেবল গাড়ি ধরছে আর হেডলাইটের মাথায় যায় যে পুলিশ, মানে মেশিন শো করে দেওয়া দাঁড়া কিন্তু গুলি করে দেবো। তখন ওল আপনার মনে করেন যে গিয়ার ফেলে দিয়ে গাড়ি টান দিস, আমি ওল আপনার মাঝে বসার পিছিয়ে যে পেজ গেট, আমরা 3 জন করে
পুলিশ কি গুলি করছে তখন?
না, পুলিশ তখন গুলি করে নাই, ওরা কেউ মেশিন শো করিনি, আমার কাছে একটা চ্যানেল স্ক্রিন ছিল, তখন টেম্পোর পুলিশ দিয়ে আমরা ওদের 10 হাত পিছিয়ে, ও গাড়ি টান দোস, ও গাড়ি গাড়ি থেকে ধর দি, আমি কি যে গাড়ি নিয়েছি সেই গাড়ি এলাকার সবাই তোরা চিনবি, গাড়ি ধরা খেলি তারা খেলে যাবো, গাড়ি টান ওই আপনার পুরে গিয়ার ফেলে দিয়ে গাড়ি টান শুরু করলো, যে টান শুরু করলো তারও কাজ কি করছে, ওদের না ধরতে পারে আমাদের সাথে এসে দারোগা কি করছে, ছোচকর লাগাই দিচ্ছে, যখন ছোচকর লাগাই দিচ্ছে তখন সবারই মুখ বাধা, ছেদ খেলে দিন, তখন চাইনিজ স্কিল দিয়ে আমি দারোগা এইভাবে আপনার কোপ দিই,
তখন চলন্ত গাড়ি থেকে,
না চলন্ত গাড়ির পারি গাড়ির টান আমাদের আপনার প্রায় 80-85 টান গাড়ি, দারোগার গাড়ি হাই টান, গাড়িটা আপনার টানতেছে আর আমাদের যত টান আছে ও টান উঠেছে, টিপিএস গাড়ি তো আপনার পছন্দ বেশি টান নাই, আনতে লাগলে পরে দারোগা এসে মিশিয়ে দিয়ে গুলি করে দিলাম, পুত্র ব্রেক কর করতেছি, তখন দারোগার দিয়ে কোপ, আর আমি রান্না করে রানা,
আপনি নিজে কোপ দিলেন?
হ্যাঁ, নিজে দারোগার কোপ দিতেছি, যখন কোপ দিয়ে দারোগা গাড়ি বেল করে সাইড কেটে যাচ্ছে, এসে দিয়ে চাই দেখি যে আপনি দারোগা প্রায় 50 হাত পিছিয়ে পড়ে গেছেন, পরে লাস্টে যে গুলি যখন ঢুকাই দিচ্ছে দারোগা আহে নাই, না এলি পারে, পরে আমি
দারোগার গায়ে কোপ তো লাগে
না, কোপ লাগে না, কোপ দিয়ে গেলি পারে, বাট লাগলে পারে এরকম বেল
করে টানে চলে যাচ্ছে,
রোড দিয়ে আমরা আপনার শুটিং স্টুডিও আছে, তখন 8টা বাজে অনেক লোকজন দেখতেছে, তখন আমি কই দাদারে এই কাজ আমি আর মাপ চাই, আমি টাকা পয়সা দিয়ে টুকটুক খাইতেছি চলতেছি তো এর ভিতরে দাব করে আমাদের সাথে একটা ছেলে ছিল ওই ছেলের সাথে এক ছেলের জ্ঞান জাম দাব করে কিছু নিয়ে বলতেছে আমাদের এর ভিতরে কয় আমরা একটা ছেলে রে মার্ডার করবো আমাদের সাথে গ্যান জাম আছে কয় ওটা মেরে দেবো পরে আমি কই এদিক কি দেখি কষ এখন একটা ছেলে মেরে দিবি কি স্বার্থ পাবো কাছে দোস্ত অনেক স্বার্থ মার্থ আছে তো অনেক কি জানুষ হ্যাঁ উনি যে কি টাকা পয়সা ইনভেস্ট সেটা আমি জানতাম না আর যে ছেলের মার বি ওই ছেলে আমরা আপন স্বাস্থ্য ভাই আপন খ আমার জানতাম যে খাওয়াতো ভাই, কিন্তু আমার ওরা যদি ওরা নিষ্পি সেদিন গাড়ি আমি সেটা জানতাম না, ওরা যে নিষ্পি তো আমি ওদের সাথে আমরা থাকি আপনার ছয় জন।
আচ্ছা,
দুটো গাড়ি না থাকি
এবং ওদিন আপনাদের প্ল্যানিং হচ্ছে খুন করা?
হ্যাঁ, ওদিনকে প্ল্যান থাকে যে ওরা ওটা নিষ্পি, ওরা এক সাল দিয়েছি।
কি
করলাম, দশ টাকা পয়সা পাইলাম না, 35,000 টাকা নিয়ে বাইরে আমি রাজীবের সাথে সুন্দর করে রাজীবের এলাকায় থাকতেছি। এর ভিতরে হুলিয়া এগুলো যে ওদের খোঁজো, মানে ওরা ওরা গঞ্জাম করে ধান এগুলো যে মাটারটা ওরাই করছে আর কি, ওদের ওদের গঞ্জাম করে লেগে লাস্টে যে হারে আমার আপনার টাকা চলে আসতে হইলাম। এখন কোথায় থাকবো?
আপনার নাম ছিল লিস্টে?
হ্যাঁ, লিস্টে আমার নাম ছিল। তো ওরা ওই জায়গা থেকে গঞ্জাম
এলাকার লোক তখন আবার জেনে গেল যে আপনি আবার ওই সবের মধ্যে
মার্ডার করছি। হ্যাঁ, ওরা লাস্টে এলাকার লোক অনেক লোক ভাবছে কি তাহলে আমাদের বাড়িঘর টর্চিং মানে বাড়িঘর ভাঙচুর করবো আর কি। তখন আমার নানা বলছে না, অপরাধ করছে ছেলে, এর বাড়িঘর কেন ভাঙচুর করাবেন? বহুত চ্যামল সেখানে টাকা পয়সা গেছে পরে আমাদের বাড়ি থেকেও জানাই। লাস্টে আমি আপনার ঢাকা চলে আসি, ঢাকা এসে আমার আপনার থাকার জায়গা কোথাও নাই, আমি যে কোথাও থাকবো সেই শীর্ষ নামার নাই। লাস্টে আপনার আমি নিউ মার্কেট এসে আমার এক বন্ধু চাকরি করতো প্রিন্স নাম করে, ওর কাছে আমি আসি।
প্রিন্স?
হ্যাঁ, প্রিন্স নাম করে ওর কাছে আসলি পরে ওই আমার বলে কি তুই আমার কাছে আয়। ওর কাছে আসলাম না, টুকটাক ওর কাছে দু একদিন থাকতে লাগলাম। লাস্টে ওই বলে তোর এটা তোমার কারখানায় বলি যে কি করি ভালো হইতেছি ভালো তো করি না। আর নিউ মার্কেট আমার একটা সেলসম্যান হিসেবে দোকানে লাগাই দিল, এই দোকানে লাগাই দিছে। আমি বলতেছি হ্যাঁ ঠিক আছে, কাজ করতে থাকি আমি, বেতন টেতন কোনো কিছু না, আমি টুকটাক টুকটাক করতে থাকি, টুকটাক করতে থাকতেছি। হট করে এর ভিতরে 7-8 দিন যে করছি, আমার এক ভাই ব্রাদার মিলন নাম করে অর জায়গায় আমার পাঠাই দিল।
এখানে আমরা একটা ছোট্ট বিরতি নিব, আরো একটা বিরতির এবার সময় আমাদের চলে এসেছে। বুঝতেই পারছেন ঘটনা কোথা থেকে কোথায় দাঁড়ায়। একদম ছোটবেলায় না বুঝে তাস খেলতে থাকা ছেলেটা আজকে একটা খুনের মামলার সাথে জড়িত, এবং খুনটা সে স্বয়ং নিজে করেছে, আরো দু একজনের সাথে সাহায্য নিয়ে করেছে, একসাথে করেছে, কিন্তু তাই বলে খুনের দায়ভার একটু কমে যায়নি। আমরা শুনবো বাকি অংশটা, অর্থাৎ শেষ অংশটাও আমরা শুনবো। আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আর হ্যাঁ, আপনি যদি আসতে চান যাহা বলিব সত্য বলিবতে, তাহলে আমাদেরকে ফোন করুন। ফোন করার নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ওখানে ফোন করে 2 প্রেস করবেন এবং নির্দেশনা অনুযায়ী আপনার কথা রেকর্ড করবেন। আপনার ফোন নম্বর এবং নাম অবশ্যই স্পষ্ট করে বলবেন। শুনতে থাকুন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব উইথ রেহান রসুল।
Royal Tiger Drink presents Jaha Bolibo Shotto Bolibo. Recharge yourself. Royal Tiger Drink presents Jaha Bolibo Shotto Bolibo. Recharge yourself.
শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমরা পৌঁছে গেছি একদম রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের একদম শেষ ভাগে, এবং এই শেষ ভাগেই আমরা শুনে নেব শাকিলের পরিণতি আসলে কোথায় গিয়ে পৌঁছেছিল। আর এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি সরাসরি শাকিলের কাছে। শাকিল বলুন, তারপরে কি ঘটনা ঘটে?
তারপর আমি আবার ছাইনপুরে চলে আসি, ওরা ওখান থেকে অ্যারেস্ট হয়ে যায়। যখন আমি ছাইনপুরে চলে আসি, আসার পরে 2 মাস যাওয়ার পর ধাপ করি, আমারও চাচা যখন যাওয়ার বাপের চাপ দেয়, তখন আমার ওয়াইফের বাসা থেকে বাইক দেওয়া হয়। আমার ওয়াইফের তো জায়গা যাওয়ার কোথাও নাই।
আপনার ওয়াইফকে কেন প্রেশার দেওয়া হয়? কারণ আপনি কোনো খরচপাতি দিচ্ছেন না?
খরচপাতি দিচ্ছি না, যে একটা খারাপ ছেলে বউ কেন বাড়িতে থাকবে। বাপরা যখন চাপ দেয়, তখন আমার ওয়াইফের বাসা থেকে বাইক দেয়, আমার ওয়াইফ আমাকে ফোন দেয় যে তোমার এই ছোট বাচ্চাটা এখন আমি কোথায় যাবো। তখন আমি ছাইনবোর্ডে থাকি, টোটালি 7,000 টাকা আমার কাছে থাকে। তখন আমি বলি তুমি সাবারে চলে আসো। তো যখন নাকি ও সাবারে চলে আসে, আমি যাই দেখি যে আমার বাচ্চাটার বয়স তখন 2 মাস বাচ্চার বয়স, ছোট একটা বাচ্চা। বাচ্চার মুখের দিকে তাকায় আমার এত খারাপ লাগে, মানে দুটো চোখ দিয়ে আমার পানিটা চলে আসে। তো বাড়ি ফোন দিয়ে গালাগালি করতে চাই যে কেন বাইক করে দৌড়াবে, বাড়ি কোনো কিছু করি আবার কি না। ওর বোনের বাসায় যায় উঠি, ওঠার পরে আমার বোন কি করে আপনার টোটালি নিয়ে যায়। 2 দিন থাকার পর আমাকে একটা রুম নিয়ে দেয় আহমদপুরে। আহমদপুরে যে রুমটা নিয়ে দেয়, ওখান থেকে আমাকে একটা অটো গাড়ি নিয়ে দেওয়া হয়। টোটালি আমি অটো গাড়ি এভাবে চালাই থেকে 3 মাস যখন যাই, হট করে আমার ওয়াইফ একদিনকে না বললে আমার শ্বশুর আমার বাসনটা মিরপুরে বাড়ি কিনছে, সেখানে আমি চাকরি করে সেখানে আসি। এখানে বাচ্চাটা হয়েছে, বাচ্চাটা দেখালে তার মনটা খুশি হয় কিনা। আসার পরে বলে শাকিল যদি ভুলে যাস তাহলে এখানে আসিস, আসিস না, ওরা চাপড় দেয়। তো আমি বাসায় খাইতে যাই, দেখি যে ওয়াই নাই। কি ওয়াই নাই কিনলে তো গাড়ি নিয়ে চলে আসি। পরে বাসে যা যে কোথায় গেছিল আমার কাছে গেছিলাম, দেখলাম যে উনি কিছু হেল্প বা মেনে টেনে কি বলছে পায়ে তোমার নাকাল ছেলের সাথে সংসার করলে নাকি সে আমার মেনে নেবে না। তারপরে কাদাফার মার্স আমি তো কেন গেলি দিলাম আমার কাছে বললি না কেন? আমি দুটো চাপড় মারছি, মারার পরে সুন্দর করে ওয়ারজিসিএন কানের তার দিছিল, সুন্দর করে ওয়াইডি পড়তেছে, পোলারে পড়াইতেছে। তাই আমি ভাবলাম যে ওই মানে আমার বোনের বাসার সামনে যেতে পারে, তাহলে আমি একটু সাইডে যাই। আমি টোটাল যখন একটু সাইডে গেলাম, তারপরে চায়ের দোকানে যাই একটু বসলাম, বসার পরে 30 মিনিট বসি, আসি দেখি দরজা তাকাইছি, দরজাটা খুলে না, ওই গ্লাস দিয়ে তাকাইছি, যখন দেখি যে ওয়াই গলা দিয়ে চলতেছে, আমি কথা বলতে পারি খালি দেখেন ঘরে, কিন্তু উনি যখন দিচ্ছে উনি ভয় পেয়েছি এর কি যে তোমার বউর সাথে এত মিল, মানে ওর সাথে আমার এতটা মিল ছিল 15-3 বছর আগে আমি একটা টাচ ক্লিনিকে, এর কি এগুলো? তখন আমি বলতেছি তোমার শ্বশুরের ফোন দিতে কি কথা বলতে পারছি না, পরে ফোন দিয়ে দিলাম। আমার শ্বশুরের ফোন দিয়ে নাকি বলছে যে আপনার মেয়ে, আমার মেয়ে একটা দুইটা ছিল, একটা মেয়ে যারা মেয়ে সুইসাইড করছে কোথায় অমুক জায়গা থেকে, এই কাহিনী। তোমরা গাড়ি নিয়ে বলছে আমরা চলে আসতেছি, তোমরা আমি গাড়ি নিয়ে ওখানে চলে গেছে, বাইরে বলো তুমি সাইডে যাবো। আমি আমার বন্ধু আমার বাসায় চলে যাই, ওখান থেকে ওনার লাশ নিয়ে, ওরা ওখান থেকে লাশ নিয়ে যায়, এই যায় ওনাকে বাড়িতে নিয়ে,
ছোট্ট বাচ্চা,
হ্যাঁ ছোট্ট বাচ্চা ওনার নিয়ে যায়, তারপর লাশ ওনাদের বাড়ি,
আপনি আপনার বউয়ের লাশ এবং ছোট্ট বাচ্চা রেখে চলে যান ওখান থেকে?
হ্যাঁ আমি ওখান থেকে চলে যাই, আমার সবাই বলতে এখান থেকে চলে যাও, এমনি তো শ্বশুর বিল আনলে আমার নগদ ওখানে মেরে ফেলো যদি পাই সমস্যা হবে। তো আমার আমার বোনজার বাড়িতে যায়, বোনজার বলে কি যে তোমার শ্বশুর যে লোক তোমার আমার এই জায়গা রাখা যাবে না, তুমি কোথায় যাবো যাও, আমি তাহলে কোথায় যাবো? পরে মিলন ওখান থেকে দোষ আমার ওয়াইফ মারা গেছে,
মিলন মিলন যেন কে
মিলন সাইনবোর্ডে যার কাছে আমি ছিলাম, এই কাহিনী কি কইতেছিস? পরে লাস্ট ওদের কাছে আমি চলে গেলাম, যাওয়ার পরে আমি যে সাবারতে গাড়িতে যাচ্ছি আমার তাল তো বা কোনো কিছু ঠিক নাই, পরে আমার শাশুড়ি ফোন দিচ্ছে, শাকিল তোমার তো অনেক ভালো জানতাম, অরিজিনালি উনি আমার অনেক ভালোবাসত, খুবই ভালো জানতো, রিলেশন না থাকতো ফোনে কথা বলতাম, তোমার মাটি না পেলি হয়তো এমনি তো যাবি আরো তো যাবো, তুমি আহ এটা তুমি আসো তোমার কোনো দোষ না, তুমি ওর লাস্ট মাটি ওর একটু মাটি দাও। আমি সাবার থেকে আবার ব্যাক করলাম, চাই মাটিটা দিয়ে এসে পরে শুনি কি যে আমার আম্মু গেছে, আমার ছোট ভাই গেছে, সবারই বাসায় আটকাইছে, যে তোর ছেলে আসবে তাদের সবার মাটি তারপর ছাড়বো। আমার নানি শ্বশুরটা আমাকে অনেক হেল্প করতো, মাঝে সাথে ঠেকাই পেটে টাকা পয়সা আমাকে হেল্প করতো, উনি আমাকে ফোন দিচ্ছে গোপন একটা নাম্বার দিয়ে যে শাকিল তুমি এখানে আসলি পরে তোমার মারবি দুজনের এক কবর কবর দিবি, এই শিশুন করবে, ওনার কিন্তু কোনো দয়া নাই, তোমার মামা শ্বশুর সবাই এই শিশুন করছে, মানে আল্লাহ সুদাকে ফোনটা বন্ধ করে তুমি অন্যদিকে চলে দাও। যখন আমার নানি শ্বশুর বলছে তখন তো আমার বসে চলে আসতে হয়, তখন আমি ফোনটা বন্ধ করে দিয়ে সুন্দর করে
আবারও ফেরত,
হ্যাঁ আমি ফেরত চলে আসি, সাইনবোর্ডে চলে আসি, আসার পরে সাইনবোর্ড ওদের কাছে আসিয়া ওরা ফোন দেয় শুনে গেছে যে লাশ কাটিয়ে দিচ্ছে, তো আমার ছেলে আনার জন্য ওখানে টাকা দিতে হয়েছে বা 10 কাঠা জমি গেছে, 2 লাখ টাকা গেছে, আমার ছেলে নিয়ে আসছে, ওনার বড় লোক ছোট ছেলে পালতে পারবে না, তো আমার আম্মু নিয়ে আসছে, তো সাইনবোর্ডে এসে আমি আপনার
এই টাকাগুলো আপনার মা দিয়েছে,
হ্যাঁ উনি দিয়েছে আমাদের জমি বেঁচে সব কিছু করে, উনি টাকাটা দিয়ে সব কিছু করছে, পরে সাইনবোর্ডে এসে আমি আপনার পাগল হয়ে যাই, মানে আমার মাথায় কোনো কাজ করো না, কিন্তু ভাই বোনের ভালোবাসে ওরা আমারে, মানে এমন ভালোবাসে বাড়ছে, মানে ওরা আমার ধরাই দিচ্ছে আপনার সিগারেট গাঁজা বাবা সব ধরাই দিছে,
হেভি ভালোবাসছে,
তো আমি আপনার ওইটাই খাইতেছি, তো সবসময় ওরা আমার এটা খাওয়াইতেছে, আমি খাওয়ার তালে থাকতেছি, কিন্তু আমার যে ওয়াইফ মারা গেছে ওই দৃশ্যটা আমার ভিতরে নাই, আমার যে ফ্যামিলিতে বাবা মা আছে বা আমার পিছিয়ে যে কোনো কিছু হয়েছে আমার কোনো দৃশ্য মনে নাই, এখন দিনে ওরা আমার অল টাইম মাঝে সাঝে খাওয়াইতেছে, আর যখন যেটা বলতেছে কারে মারতেছি কারে কি করতেছি কোনো কিছু আমার নিজের,
মানে আপনার নিজের কোনো হুশ তখন নাই, আপনার ওয়াইফ আত্মহত্যা করছে, আপনার 2 মাসের একটা বাচ্চা ছন্ন ছাড়া অবস্থায় আছে, এই অবস্থায় আপনি যা বলতেছে যে তাই যা ইচ্ছা তাই করছে, আপনার জীবনের প্রতি কোনো মায়া নেই,
কোনো মায়া নাই, কোনো কিচ্ছু নাই, ওদের সাথে আমি মদ পর্যন্ত খেলতেছি না, অনুরোধ হতে করে মদ নিতেছি,
ওর আগে আপনি কখনো ড্রাগস নেননি
আগে কোনো সব খাইনি, তো টোটাল আমি সব খাইতেছি, ইয়াবা খাওয়াই দিতেছি, আমার আমি খাইতে পারি না, গাঁজা বানাইতেছি, ওডি খাইছি, খাই সিঁড়িতে নামতে পারতেছি না, মার্কেটে তাং ফাং করতেছি, বড় ভাই তো ভালোবাসি দেশে শাকিল তো অন্য ধরনের, তো অনেক ভাই বোনদের আমার সাথে চলাফেরা করে ওখানে, তো জাস্ট আপনি এভাবে করতে করতে এই ইমরান যখন অ্যারেস্ট হয়ে যায় তখন ইমরান বলতেছে যে ইমরান যখন টর্চারিং করছে বলছে শাকিল শাকিল কোথায় আছে,
আচ্ছা ইমরান ধরা পড়লো কখন?
ইমরান আপনার যে ধরা খেলো যে আমি যে জেলটিকে খেলাম,
হ্যাঁ
ইমরান ধরা খেলো, ইমরান এলাকা থেকে আপনার ধরা খাইছে ওই মার্ডারের বিষয় নিয়ে আর কি, ধরা খেলে ইমরান বলতে শাকিল কোথায় থাকে, মামলা চিন্তা হিসেবে আমার ওয়াইফ প্যান্টটা শেষ হয়ে গেছে, টাকা পয়সা শেষ করলো, আমার এলাকার মামলা হাজির দিতেছি, আর ওই মার্ডার মামলাটা আর কি একটা মামলা চলতেছে, তো আপনার সাইনবোর্ডে দিকে আমরা
ওই মার্ডার মামলায় ইমরান ছেলেটা ধরা খেয়েছে,
ইমরান ছেলেটা ধরা খেয়েছে, ইমরান বলছে কোথায় আছে, এবার আবার জানে আমি সাইনবোর্ডে থাকি, ওই সুন্দর করে আপনার পুলিশের গাড়িতে বয়ে উঠেছি, বয়ে থেকে পুলিশ সিভিল বেসে এসে আমরা চা খাইতেছি সুন্দর করে, দুইজন আমার দুই সাইড হাত ঢুকাইলো, ধরার পরে চোখ বাঁধে বাইরে গাড়ির ভিতরে ফেলাই নিয়ে আমাকে টেনে নিয়ে আসলো, তো ওখান থেকে সবাই ভাবতেছে শাকিলটি কোথায় নিয়ে যায়, ওরা জানলো যে আমার এলাকায় মামলা আছে, একটা মামলা আর কি এরকম করেছে, তো আমাকে নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে আমি তারকা বললো যে ভালো বলো সব স্বীকার কর, আর আমি বললাম আমার গাড়ি টর্চারিং করা দরকার, আমি এমনি আপনি স্বীকার করবো,
আচ্ছা
এই অপরাধ কেউ না করে আমি এটা স্বীকার করবো, টোটাল আমি সব পকেট দাম বলে স্বীকার করলাম, তো আমাকে মামলায় রাজসাক্ষী বানানো হয়েছে,
এবং আপনাকে গায়ে হাত তোলা হয়নি,
না কিছুক্ষণ তোলা হয়েছিল পরে আমি স্বীকার করছি। আমাকে যখন রাজশাহীকে বানানো হয় তো টোটালে দাপ করে যায় আপনার সবাই টুকে টুকে ধরা খায়। ব্যক্তির পরে আমি বাড়াই, আমি 27 মাস জেল খাটি, আমার বাড়ি থেকে আমাকে বাই করে না।
ওই দিনের পর আপনি 27 মাস
27 মাস জেল খেটে আমার বাড়িতে বলে যে যা থাক ওকে আর বাই করার দরকার নেই।
কেউ কোনো জামিনের জন্য আসে
না?
খুবই স্বাভাবিক,
কেউ আসে না। টুকে টেকে যায় মাসে 200-500 টাকা দিচ্ছে, খুব কষ্ট।
কারণ আপনার মা খালি নিজের রক্ত বেচা ভাত রাখছে আপনার জন্য, তারপরে আপনি আবার খারাপ কাজ করছেন।
পরে আমি আপনার 27 মাস পর জেল থেকে বাড়াই, বাড়াই এসে আমি বড় বাড়ির কাছে এসে টোটালে আমি আপনার মনে করেন যে ভালো হইতে চাই, মেলা কিছু বলি, সে বলে থাক থাক থাক। লাস্টে আমার যে বড় ভাই থাকে সে আমার বলে কি যে রমেশ ভাই তুই আমার কাছে এসে থাক। তো আমি হ্যার কাছে এসে থাকি, হ্যার সাইডে কন্ট্রাক্টরের কাজটা চলে, আমি টোকে টাকি বলি ভাই আমি এডি করবো আপনার, তাও বলে আছি কিন্তু খারাপ পাইলে আমি যাবো না। একটা সাইডে কাম কাজ চলে, সাইডে থেকে থেকে আমি দেখতেছি এই বৃদ্ধটা ধাপ করে ওই রাজীব নাম করে যে একটা ছেলে রাজীবের কথা বলছে, ওই রাজীবের সাথে 3 দিন থাকার পরে রাজীবের বিয়ের নাম করে একটা রাজীবের একটা বিয়ে ছিল, তার সাথে আমি আবার একটু লাকিন ফোনের সাথে কি করতাম, সাহানা নাম ছিল এটা বলিনি, তার সাথে করতাম ধাপ করে। আমি আবার কেমন বলে
এই সময় আপনার ওয়াইফ ছিল?
হ্যাঁ, তখন আমার ওয়াইফ ছিল, মানে বিয়ে হিসেবে সাথে নিয়ে করতাম আর কি।
আচ্ছা আচ্ছা, ধাপ করে আপনার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না?
বিয়ের সাথে নিয়ে করতাম।
আচ্ছা,
কিন্তু এটা এই রাজীব আমার সম্পর্কে আমার সম্বন্ধে লাগে আমার এই রাজীব। লাস্টে যায় আপনার মনে করুন যে আমি আপনার ওই বড় বয়সের থাকতেছিলাম, তখন হট করে একজন রাজীবের নাম্বারটা মন ছিল নেই যে একলা ঘরে শুয়ে থাকি, ভালো লাগলো এই রাজীবের বিয়ের নাম্বার নিতে পারি নাকি। দাপ করে রাজীবের বিয়ের নাম্বারটা চাইছি, রাজীব কয় কি দোষ বিয়ের বিয়ে হয়ে গেছে নাম্বারটা দাদি না, কিন্তু যে একটু কথা বলি বিয়ে সাথে কি হয়েছে ভাই, বাচ্চা কথা সংসার অশান্তি লাগবি, নাম্বার দাদি না। আমি কি দোস্ত পাই দোষ প্লিজ দে না, ঠিক আছে নি। যখন নাকি নাম্বারটা আমাকে দিচ্ছে বলতেছে তুই সালাম দিস বলিস কিন্তু যে একটা বাচ্চা হয়েছে, তো তখন আমি সুন্দর করে ফোনটা দিয়ে বলতেছি শাহনা আপু আসসালামু আলাইকুম কেমন আছেন, তো আপনার বাচ্চা কেমন আছে, মানে তাকে আর ফুল দিচ্ছি আমি কি বলতেছি। আর সাতটা কথা যখন বলতেছি তখন এই মেয়েটা আমার বলতেছে আপনি কি ম্যাট কি পাগল কিছু খাইছেন, এটা কি বলতেছেন এটা আপনি বলতো কি বলতেছেন, আমি শাহনা আপু আর আমার বাচ্চা কোথায় আসলে, আমার তো কোনো বিয়ে হয়নি, আপনি কি আমার বাচ্চা বানিয়ে দিয়ে গেছেন, আপনার বাচ্চা আমার কাছে, আর আমি তো 27 মিনিট জেল খেটেছি, নেশা সব ছেড়ে দিচ্ছি, কোনো নেশা করি না।
আচ্ছা,
জাস্ট মেয়েটা আমার এইভাবে বললি পরে আমি খুব কষ্ট পেলাম মনে, আর সূর্য রাজীব আমার কাছে ব্যাপারে ডেকে দিল, রাজীব ডে বলতেছি দোষ কারণ কি তুই এটা কার নাম্বার দিছিস, আবল তোর কথা বলতেছে আমার তুই বলি তোর বিয়ের নাম্বার, ফিরল তো অন্য বকা শুনলাম পায় দোষ বিয়ের নাম্বার দেওয়া যাবি না, বিয়ের বিয়ে গেছে সংসার শুনতে লাগবি, যে নাম্বার দিছি তুই এই নাম্বারটার সাথে কথা কা, তো এই মেয়েটা আমার অনেক ডিস্টার্ব করছে, তুই দোষ এই মেয়েটার দেখ একটু সিস্টেম করতে পারিস নাকি,
সিস্টেম করতে পারিস নাকি,
মানে মেয়েটার বিয়ে করতে পারিস নাকি, বা এই মেয়েটার নিয়ে সংসার কর, তুই মেয়েটা আমার অনেক আমরা চাইছি মেয়েটার পাই নাকি। আমি বলতেছি কি করস তুই কথা বলি, তো আমি বললাম তারপর রাজীবের কথা উঠলাম, রাজীব কেরকম ছিল, আবার একটা খারাপ ছিল, বেদব ছিল, রাজীব আমাদের সাথে আড্ডা দেয় রাজীবদের বাড়ি ওদের বাড়ি, মেয়ে তো আমার চিনে না।
আচ্ছা,
তো রাজীবের কথা আমি খারাপ বলি, আমি খারাপ বলি বলতে বলতে বলতে,
মেয়ে তো এটাও জানে না যে আপনি কি খারাপ কাজ করেন,
মেয়ে তখন ক্লাস 9 পরীক্ষা দিবে, তো মেয়েটা আপনি 3 বোন
মিলে,
হ্যাঁ ক্লাস 9 পরীক্ষা দিবে,
মেয়েটা বয়স কম,
তো মেয়েটা অনেক এই মেয়েটা অনেক জিদ্দি কিন্তু হ্যান্ডসাম, অনেক সুন্দর লম্বা সারা মেয়েটা, মেয়েটা
কিন্তু অপ্রাপ্ত বয়স,
হ্যাঁ, তো মেয়েটার সাথে আমার কথা হয়েছে টোটাল 16 দিন কথা হয়েছে, কথা হইলি মেয়েটা আমার বলতেছে আপনি আসেন আপনার সাথে সাক্ষাৎ করি, আমি কি তুমি একটা মেয়ে মানুষ তুমি আসো তোমার আমি 1,000 টাকা দিদি কাহা আপনি আমার 2,500 টাকা দেন আপনার সাথে আমি দেখা করতে আসতেছি, আমি যদি না আসো ভাই আমি 100% শিওর দেখা করতাম।
আচ্ছা,
আমি শিওর আসবো, আমি আমার এক বড় বড় বলতেছি ভাই তোমার ভাই ভাই এখানে একটা মেয়ে আমার সাক্ষাৎ করতে আসবো, ভাই সমস্যা নাই তোর বিয়ে সাথে করা দরকার বিয়ে সাথে পরে দিবো, আমি না ভাই বিয়ে সাথে করা যাবে না ভাই বিয়ে সাথে করতে পাই দিয়ে তুই আনতে পারবি না, আর ওই মেয়ে যাই আমি কোনদিন কল্পনা করিনি, শিওর আমি মেয়েটা 2,500 টাকা দিয়ে দিছি, মেয়েটার নাম শারমিন নগর কান্দাবাড়ি, আমি তো মেয়ের চেহারাও দেখিনি, যখন মেয়ে বাঁচতে বাঁচতে মানে আমরা আগে যে ওয়াইফটি বিয়ে করছি হ্যারসে দেখি যে এই মেয়ে সুন্দর, আমার কাছে যে শিওরে চলে আসছে, মানে যেই চলে আসছে মানে আমি বলতেছি যে মেয়ের বলছি মানে আমি বিয়ে শাদী করবো, ওয়াইট আতঙ্ক পড়ে গেছে, হা না কোনো কিছু বলতেছে না, টোটালি বড় ভাই না দাপ করে জাহাঙ্গীরনগর বাসির বিরুদ্ধে যায় বিয়ে শাদী করলো, আমাদের
বিয়ে করে ফেললো,
হ্যাঁ দাপ করে যে বিয়ে শাদী
প্রথমবার দেখেই,
হ্যাঁ আমি রাজি, আর আমার তো প্রবলেম আছে, আমি তো জানি যে ওরা আমি আর কোনদিন পাবো না, বড় বলছি তুই মেয়ের আর পাবি না,
এবং মেয়েটা যে আপনার ব্যাপারে কিছু জানে না, আপনার অপরাধ জগৎ সম্বন্ধে কিছু জানে না,
কিচ্ছু জানে না,
আপনি আসলে কি সেটা জানেন না, আপনার কাছে এটা প্রতারণা ধোঁকাবাজি মনে হয়
জানে না, তো মেয়ের বাসায় থেকে পরে ফোন দিয়ে মেয়ের বলছে কোন ছেলের
বিয়ে, টেনশন হয়নি যে পরে যদি যায় না আমার ছেড়ে চলে যায় বা অন্য কিছু করে,
আমি এটা কোনো কিছু মনে করিনি যে আজ বেশি দিয়ে করে ফেলে যাওয়া উচিত।
আচ্ছা, তারপর
টোটাল আপনি আমি আপনি বেশি দিয়ে করে ফেলালাম, পড়ার পরে আপনি আপনার বড় ভাইয়ের সাইড থেকে হট করে আমার কোমরের মেরুদণ্ডের মাথার এক ছেড়ে ব্যথা হলো।
আচ্ছা,
এমন ব্যথা হওয়া দল সিরিয়াসলি ব্যথা, যখন সিরিয়াসলি ব্যথাটা হয় পর পরে বড় বলে ভাই বাড়িতে চলে যাই, আমি বড় বললাম এইখানে আমি একটা মেয়ের বিয়ে করে ফেলেছি, তাতে নিয়ে বাসায় ছিল, তো মেয়েটারে নিয়ে আমি বাসায় চলে গেলাম,
ওই মেয়ের ফ্যামিলিও কিছু বললো না,
না মেয়ের ফ্যামিলি কিছু বলে নাই, তারপরে আমার বাসায় চলে যাওয়ার পরে 3 দিন পরে যখন বাড়িতে গেলাম মেয়ের বাবা বলতেছে তাহলে শাকিল তুমি আমার মেয়েটারে নিয়ে আসো, মেয়েটা ছোট তুমি বিয়ে শাদী করছো আমাদের বাড়ি থেকে আসো, তো আমার আব্বু বললো আব্বু এখানে বিয়ে শাদী করে ফেলেছি আমার তো একটু মাথা হবে তা তাহলে একটু সুস্থ হইনা, পরে 2-3 দিন পরে আমি সুস্থ হয়ে গেলাম, হওয়ার পরে আব্বু বলছে তা যা আমার 5,000 টাকা দিলো তা যা, যদি দেখ এবার তুই ভালো হয়ে যা আর কোনো কাজ করিস, ঠিক আছে আব্বু আমি একদম টোটালি ভালো হয়ে যাবো, তো আমি যেই মেয়েদের বাড়িতে গেছি, টোটালি মেয়ের বাড়ির সবাই আমাকে দিয়ে সাপোর্ট করছে, না ছেলে খারাপ না, কিন্তু আমি যে বিয়ে শাদী করছি আমার যে মামলা আছে সেটা তো ওরা কেউ জানে না, তো ওদের বাসায় থেকে আমাকে হেভি আদর যত্ন করছে অনেক, কিন্তু ওদের ফ্যামিলিটা ক্ষুদ্র ফ্যামিলি গরিব, তো ওর চেহারা শুনতে অনেক ভালো আর মেয়ের বিয়ের বয়স হয় নাই, তো আমি ওখানে যা 10-12 দিন টুকটাকে বেড়াই, বেড়াতে গেলে ওই রাজীবের সাথে আমার আবার দেখা হয়, আর রাজীবটা কি করছে ওরা ভালো হয় নাই, ওরা ওদের এলাকা দিয়ে টুকটাক এই ধরনের টাকাতে চিনতে করতালি রয়ে গেছে, টুকটাক ওরা এসব কাজ করে, তো আমার ওয়াইফ নিয়ে আমি চলে আসি, চলে আসার পর আমার শ্বশুর আমাদের বাড়ি থেকে আসে, আসার পরে আমার শ্বশুর যখন আমাদের বাড়ি থেকে আসে, আসার পরে এলাকায় যখন জিজ্ঞেস আমার কথা শুনছে যে এই কাহিনী আমার একটা বাচ্চা আছে, এই কাহিনী টোটাল শোনার পরে
আপনার যে বাচ্চা আছে বিয়ে করছিলেন এটাও জানে না,
না
অপরাধের কথা বাদ দেন, আপনি আপনার পার্সোনাল লাইফের কথাগুলো পর্যন্ত জানাবেন না,
আমার ওয়াইফ যখন থেকে আমাদের বাসায় আসছে তখন জানতে জানি সে মেনে নিছে,
আপনার ওয়াইফ জানে,
হ্যাঁ আমার ওয়াইফ মেনে নিছে, ওয়াইফ বাসায় এসে দেখছে,
আপনার ওয়াইফ মেনে নিছে বলতে কি একটা কথা বলি ভাইয়া, ক্লাস 9 এর একটা বাচ্চা সবই মেনে নিবে বলেন,
হ্যাঁ পরে সে মেনে নিছে, পরে যখন আমার শ্বশুর শ্বশুর দোকানে আসছে তাদের মন খারাপ হয়ে গেছে, যখন শুনছে যে ছেলের আগে বিয়ে করছিল বাচ্চা আছে ছেলের নিয়ে মামলা আছে তাদের মন খারাপ, তারা 2-3 দিন বেড়াইছে, তো তাদের আমরা যতটুকু পারছি আব্বা এন কাপড় চোপড় সবকিছু আমার আব্বু দিছে, তখন তারা মেয়ে নিয়ে যাবে, মেয়ের সাথে আমাকে নিয়ে যাবে, মেয়ে থেকে যাবে না,
আচ্ছা
মেয়ের সাথে আমাকে নিয়ে যাবে, কাজ জামাই আমরা নিয়ে যাবো, আর আমি চাচ্ছি কি যে ওনার সবকিছু যখন শুনছে শাশুড়ির মন খারাপ আমি যাবো না, আমার এলাকার লোকদের ভয় লাগে, আব্বা কাছে যা সমস্যা নেই দেখবেন, পরে আমি শ্বশুর বাড়িতে গেলাম, যাওয়ার পরে আমার শ্বশুর বলতেছি কি খুবই ভালো লোক, আমার শ্বশুর বলতেছি কি যে একটা ছেলের 5টা মামলা থাকতেই পারে, যার নামে মামলা নাই সে পুরুষ মানুষ নাকি, আমার শ্বশুর আবার রাজনীতি করে, তার নামে মামলা ছিল আপনার, সে বলতেছে তাতে কি হয়েছে ছেলে মানুষ বিয়ে করেছে কি বিয়ের মধ্যে দেখা যায়, সে পুরো বাড়ি ম্যানেজ করে ফেলাইছে, তাতে টোটালি আপনার সিগারেট বিড়ি খায়, আমি হারে কি করে আপনার দেখা গেলো টাকা দিয়ে তো 5 প্যাকেট স্টার সিগারেট কিনে দিই, ওই বাসায় গেলে আপনার আমি বাজার করি, তাই এইভাবে করতে থাকলাম, তো উনি আমার শ্বশুর আমার বাড়িতে আসতে দিচ্ছে না, হট করে রাজীব আমার আয় বলে দোস্ত একটা কাজ আছে চলে কাজটা করে আসি,
কাজ আবার
আমি এবার কি দেখি কিছু করে তোর লাগবে, লোকজন নাই খালি গাড়ি পিছু করবে, রাখি একটা গাড়ি আছে লজে, বা একটা সমুদ্রের টাকা লয়ে যাবো, টাকাটা খেলবে আমি,
আচ্ছা
ভাই প্লিজ আমার নিশ্চয় তুই লাঠি দিল যে আপনি আমার গালোর ভিতরে কাটা আছে, এই যে ভিতরে কাটা আছে, তো বাল্ব দিয়ে কারেন্ট বাল্ব ছোট বাল্ব দিয়ে গালোর ভিতরে পাড়ি, এমন স্টার্ট মানে কঠিন স্টার্ট
বাল্ব দিয়ে,
হ্যাঁ কারেন্টের যে ছোট বাল্ব আছে বাল্ব গালোর ভিতরে এমন একটা ওষুধ দিয়েছে, রক্তটা বন্ধ হয়ে যায়, মানে অনেক টর্চারিং করছে আমার, আমার কোন হুঁশ বলতে পারাই, বলতেছে যে তুই জীবনে যে অপরাধটা করছিস তোর ওয়াইফটা যে মারা গেছে, আমি বলতেছি কি রে এই প্রশংসা কেন আসলো, আমার ওয়াইফ মারা গেছে এই দারোগা কি করে জানলো, এটা তুই মারছিস তোর তখন মামলা দিনে বুঝিস নিয়ে কাহিনী, তখন দেখি কি যে তখন দেখি দারোগা আমার ওয়াইফের বিষয় নিয়ে কথা ঘটাচ্ছে, তখন
এক্স ওয়াইফ যে আত্মহত্যা করেছে
সুইসাইড করেছে তার বিষয় নিয়ে, ওটা বলছে তোর শ্বশুর চাকরি করে সবকিছু বলতেছে, তুই আবার এখানে বিয়ে করেছিস তোর কত বড় সাহস, পরে আমি বলতেছি স্যার আপনি আমার কি দেয়ারস করলেন আর কি দেখলেন, কয় কি দেয়ারস করছি কি করছি তোর দেখাইতেছি, তো অনেক মারা মারলো, মানে মারার পরে দিয়ে ফোনে কথা বলতেছে আমার সব বুঝতেছি, তখন কার সাথে কথা বলতেছে কত টাকা কন্টাক্ট হইতেছে যে ওরে গুলি করে দেন বা করছে হ্যান তেন, পরে পরে পিছিয়ে হ্যান্ডটা মেরে দিল আর গান সাইডে চোখটা বাজে দিয়ে গাড়িতে নিয়ে আমার বসালো, তো আমার পানির চোখ দিয়ে একাই পড়তেছে, মানে আমার মন যে কি চাচ্ছে আমি নিজেও বলতে পারছি না যে আমি কোথায় ছিলাম আর কোথায় এখন চলে যাবো, যে আরো দুটো প্রেপট কাটাইলো আর কি ওখানে যেখানে গুলি করা হবে ওখানে আরো পার্সেন্ট লোক ছিল আর কি, মানে বড় ধরনের, মানে মাইক খুলতেছে আমি চোখ বাদে শব্দ পাইতেছি, খোলার পরে কয় নামাও বলতেছে যে পুলিশ বলতেছে কয় শটগান ওটাই কি গুলি বেড়ে, হ্যাঁ শটগানে গুলি বেড়ে, এই কথা বলার সাথে স্যান্ডক্রাফ্ট চোখ বন্ধ মানে গিয়ে এটা চাইতে গিয়ে এটা চাইতে একটা গুলি করলো, মনে হলো কি যে সাইড দিয়ে ছিঁড়ে বুড়ে নিয়ে মানে বানায় ছিঁড়ে গেলো, পরে আর একটা সাইড দিল, পরে মনে হলো যে ঘূর্ণিঝড়ের মতো আমি একটু ঘুরতে ঘুরতে পালের ভর্তি পড়ে গেলাম, যে পড়ে গেলাম পড়ার সাথে সাথে আপনি আপনার মানে অরিগান আমার কোনো কিচ্ছু নাই, তো আমাকে হ্যাঁ পায়ে গুলি করা হয়েছে
হাঁটুতে
হাঁটুতে বা হাঁটু মাঠু পরে ছুটে গেছে দুইটা গুলি করা হয়েছে, পরে যে হসপিটালে নিছে পরে ডাক্তার এসে বলতেছে যে ছেলের পাও দর করছে ছেলের পাও কেটে হলাতে নাহলে ছেলে বাঁচবে না, তখন আমি আরো হাউ খাই গেছি যে আমি তো মরে গেলি ভালো ছিল, এই আবার কোন জীবন নিয়ে বাঁচলাম এখন কি করতে হবে, আবার আমার আবার যেটা আমি গুলি করা হয়েছে তার 1 ঘন্টা পর আমার শাশুড়ি আমার আম্মুর নাম্বার ফোন দিছে যে আপনার ছেলেরে বাইরে ফেলাইছে লাস্টটা সকালে যাই নিয়ে এসে 1 ঘন্টা পর,
আপনার কোন শাশুড়ি
যে শাশুড়ি যার মেয়েটা মারা গেছে সেই শাশুড়ি ফোন দিছে, তো অঙ্গতি আমার ফ্যামিলি থেকে আমার আম্মু আসলো 18 দিন রাখা হয়েছে, রাখার পরে পাও মাথা থেকে পচে গেছে মানে পাও আপনার কেটে ফেলাইতে হবে, লাস্টে যে আমার এই ওয়াইফটা আমার ছোট বোনের জামাইকে কি বলছে যে ওর পাও কেটে ফেলাইছে ওর সাথে সংসার করো না, আমার ওয়াইফ কি করলো, আমার কাছ থেকে চলে গেল। এক মাস বাইশ দিন পরে দারোগা আমাকে নেওয়ার জন্য চলে আসলো। বারো মাস ছয় দিন পরে যায় হাইকোর্ট থেকে টোটালি আমার জামিন হয়।
আচ্ছা,
যখন জামিন হয় তখন আমাকে ফ্যামিলি থেকে যা আমাকে নিয়ে আসা হয়। যখন নিয়ে আসা হয় তখন আমি বাড়ি যাইনি লজ্জায়, যে এই পঙ্গু জীবন নিয়ে আমি বাড়িতে আমি কখনো যাবো না, তত কষ্ট হোক আমি বাড়িতে যাবো না, আর আমি তো টোটালি ভালো হয়ে গেছি, তো এই জীবন কাউকে আমি দেখাবো না, টোটালি আমি বাড়িতে আসি না। এসে আমি বাইবার কাছে সাহায্য মাঝে চাই, যে কোনো কারণ বসাতে আমি আপনার এই পাওয়ারটা লাগাই। লাগানোর পর টোটালি আমি সাইনবোর্ডে সে মিলনের সাথে টুকটাক কয়েকদিন অটো চালাই, আবার দেখলো মেশিনে নামায়, টুকটাক মেশিনের কাজও জানি, টুকটাক মেশিনের কাজ করতেছি, ওষুধে নামাই দিতেছি, তো আমার 2-300 টাকা, অটো চালালে আমার 500 টাকা হয়। এভাবে করতে করতে দাপ করে এখন যে আমার শিয়াকের জীবন তার সাথে আমার সারা শিয়া আসবে না। তো আমি এখন একটা মেয়েরে বিয়ে করেছি, মেয়ের একটা বাচ্চা আছে, 9 বছরের বাচ্চা সহ ছেলে সহ। সেই ছেলে গাড়ি চালায়, ছেলে নিজস্ব একটা গাড়ি আছে, ছেলে একটা অটো গাড়ি চালায়।
9 বছরের বাচ্চা নিজে গাড়ি চালায়,
9 বছরের ছেলে একটা অটো চালায়। অটো চালাইতে তো আপনার অল্প বয়স হলো, 6-7 বছরের বাচ্চা অটো চালাইতে পারে, যে অটো গাড়িটা আপনি ইজি ভাই ওইটা চালায়, মেন রোডে না, এটা আপনার রায়েরবাগে যে আপনি ওই গোবিন্দপুরের ওই রোডটা চালাইতেছেন।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলামের কাছে। দেখা যাক আমাদের আজকের যে অপরাধী আছে তার ব্যাপারে ডক্টর তাজুল ইসলামের কি বলার আছে।
যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের শ্রোতা, আপনাদের সবাইকে আজকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনার আজকের অতিথি শাকিল, তার কাহিনীটা একদিক থেকে হৃদয় বিদারক, আরেকদিক থেকে আমাদের সমাজের চালচিত্র, অপরাধ জগতের যে বিন্যাস এবং আমাদের পুলিশ প্রশাসন এবং রাজনীতি সবকিছু কিন্তু এখানে জড়িয়ে গেছে দেখা যাচ্ছে। সে ছোটকাল থেকেই সে যেটা হচ্ছিল যে সে জুয়া খাতো, তার মানে হচ্ছে যে টাকার লোভ এবং অপরাধ জগতের সঙ্গে একটা যোগাযোগ সবসময় থাকে টাকার জন্য। জুয়া খেলে বা চুরি করে বড় লোক হতে পারে নাই, কিন্তু তারপরও হাজার হাজার মানুষ কিন্তু জুয়া খেলতেছে। এখন যারা শক্তিশালী তারা কিন্তু তার কাছ থেকে টাকা চিনে নিতে চেয়েছিল, কিন্তু সেখানে সে মারামারি হয়েছে এবং তারপরে সবাই জেনে ফেলো যে সে জুয়া খেলতেছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এরপর থেকে সে যে খারাপ পথে যাচ্ছে, সেখান থেকে সে আবার চলে গেল আরেক লিডারের অধীনে, সেখানে গিয়ে সে চাঁদাবাজি চাঁদাবাজি করতো। তারপরে যখন সরকার পরিবর্তন হলো আমাদের দেশে যা হয় আর কি, তখন ওই লিডার তো আর গাঁদাকাটি দিয়েছে, কিন্তু তাকে পেয়ে জনগণ মাইক দিচ্ছে এবং তাকে ইয়াতে দিচ্ছে। এটা থেকে কিন্তু যারা শুনতেছেন, যে যারা সম্ভাব্য অপরাধী বা অপরাধ করে আছেন, তারা বুঝতে চেষ্টা করবেন যে সবসময় সময় একরকম থাকে না। যে গডফাদাররা আপনাদেরকে এখন শেল্টার দিছে তাদের অবস্থাও সবসময় থাকবে না, তারাও ক্ষমতার অদল বদল হলে বা অন্য কোন প্রক্রিয়ার ভিতর থেকেও তারাও কিন্তু নাই হয়ে যেতে পারে, তখন কিন্তু আপনি এরকম জনগণের হাতে মাইর খাবেন এবং পুলিশে ধরা পড়বেন। সে সেখান থেকে এক বছর ছিল, তারপরে বের হয়ে এসে সে একটা মেয়ের সঙ্গে প্রেম করে। এটা একটা এইখানে সে একটা তার মানে ভালো একটা তার ভাগ্য বলতে বলা যায়। সে একটা মেয়ের সঙ্গে প্রেম করে বিয়ে করে ফেলে এবং শেষ পর্যন্ত দেখা গেল এই মাসে সে আর একটা কাজ করছে, একটা কন্ট্রাক্টে এক ছেলেকে খুন করে ফেলেছে, তারপর পুলিশে ধরা খাইল, রিমান্ডে গেল, অনেক টাকা খরচ করে সে চলে আসলো। এরপরে সে বাহিরে জামিন পাওয়ার পরে তার বাচ্চা হয়, কিন্তু ওই মেয়েটা তার মা বাবার অমতে এসেছিল এবং ভালো থাকার কারণেই সে হয়তো চেষ্টা করেছিল আবার বাবার কাছে গিয়ে হয়তো মিলমিস করলে হয়তো টাকা পয়সা কিছু পাবে, সংসারটা ভালো চলবে। এটা খুবই ভালো একটা উদ্যোগ ছিল তার, কিন্তু ওই যে বাবারাও তো কঠিন অবস্থায় ছিল, বাবা তাকে মারছে, চর মারছে, যা ফিরিয়ে দিছে, আবার সে আবার এখানে একটা শিক্ষণীয় ব্যাপার আছে যে শাকিল যে এদিকে তার অহমিকা এবং মানে আত্মসম্মান ইগোটা কিন্তু অনেক বেশি, যে সে তার বাবার কাছে কেন গেছে সেজন্য সে তাকে আবার চল মারছে। আর মেয়েটা ছিল খুবই সেন্সিটিভ, মেয়েটা ছিল খুবই কোমল মনার এবং মেয়েটা শাকিলকে ভালোবাসত, ভালোবাসত বলেই সে সহ্য করতে পারেনি বলে সে সুইসাইড করলো। তাহলে সে আরেকটা এক জায়গায় সে একটা ছেলেকে খুন করলো, এখন আবার একটা তার কারণেই তার নিজের স্ত্রী সুইসাইড করলো। বড় ধরনের ঘটনা সে ঘটিয়ে গেছে, সে এখান থেকে শিখছে কিনা যায় না, যাই হোক সে পালিয়ে গেছে, পালিয়ে গিয়ে আবার সে খারাপ জগতে যায়। সে কিন্তু কখনো ভালো হওয়ার চেষ্টা করে না, এত কিছু পড়ার পরও সে সেখানে গিয়ে আবার সে আবার প্রেম করে বিয়ে করে ফেলে। আসলে তাদের পছন্দতা এবং তাদের নৃশংসতা খুবই প্রচন্ড রকমের থাকে, তারা নিজেরাও বোঝে না যে তারা কত নিষ্ঠুর এবং কত মানে প্রচন্ড রকম কুরুকরণ হয়ে থাকে। যাই হোক শেষ পর্যন্ত তাকে পুলিশে ধরে এবং সেখানে আবার সে প্রচন্ড মার খায় এবং ওই তার ওই যে শ্বশুর, সেই শ্বশুর আর প্রশাসন আর পুলিশ তাকে খোঁজ করে নিয়ে গিয়ে পায়ে গুলি করে তাকে রেখে দেয়। শেষ পর্যন্ত তাকে পাঠিয়ে ফেলতে হয় এবং সে পঙ্গু অবস্থা থাকে, এবং সেই পঙ্গু অবস্থা থেকেও সে বিয়ে হয়ে এসে সে আবার আরেকটা বিয়ে করেছে। তার বিয়ে করার জন্য আমরা কিন্তু তাকে অপবাদ দিচ্ছি না, কিন্তু আমি বলতে চাচ্ছি যে সে এখন অটো চালাচ্ছে, যেহেতু পঙ্গু অবস্থায় আছে এখন তার পক্ষে আর ইচ্ছা করলেও অপরাধ করা সম্ভব নয় বা সেই জগতে সে তাকে কেউ গ্রহণও করবে না। কিন্তু এই জন্যই সে এখন হয়তো যে বিএসবিতে এসেছে তার কাহিনী বলেছে। আমি প্রতিটা এই কাহিনীকে উল্লেখ করি, যেটা সেটা এখনো বলি যে এই অপরাধীরা, এই ক্রিমিনালরা কিন্তু কখনই ফিরে না যতক্ষণ পর্যন্ত তাদের উপরে বড় ধরনের শাস্তি নেমে নেওয়া না আসে। এই পঙ্গুত্ব বা এই ধরনের বড় ধরনের নৃশংস কোন মানে অথবা বড় ধরনের শাস্তি যদি তাদের কপালে না আসে কিন্তু তারা কিন্তু এই অপরাধ জগতে সহজে ফিরে আসে না। সেই জন্য আমরা বলতেছি যে অপরাধী প্রথম থেকেই আইনের এবং বিচারে আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, সমাজকে এই জন্য এগিয়ে আসতে হবে। যারা অপরাধ করছেন তাদের থেকে আবারও বলি যে আপনি হয়তো মনে করতেছেন পুলিশ আইন বিচার বিভাগ কিছুই আপনাকে করতে পারতেছে না অথবা কোনো দিক থেকে আপনি আটকাচ্ছেন না, কিন্তু একদিন না একদিন আল্লাহর বিচারে আপনাকে এই ইহজগতে এটা প্রতিফল পেতে হবে। অর্থাৎ এখন থেকে আপনারা সাবধান হন এবং সাকিল থেকে শিক্ষা নিন, এবং যাতে এরকম পঙ্গু অবস্থায় গিয়ে শেষ জীবন শেষ না হয় প্রথম থেকে এই খারাপ এবং অপরাধ জগতে ফিরে আসুন।
আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাদের সকলকে ধন্যবাদ।
আপনারা শুনছিলেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। আজকের মতন দিস ইজ রেহান রাসুল সাইনিং অফ। আগামী রবিবার আরো একবার চলে আসব কাউকে না কাউকে আপনাদের সামনে নিয়ে, কোনো না কোনো অপরাধীকে আপনাদের সামনে নিয়ে আসব যে তার অপরাধ জগৎ থেকে বের হয়ে আসছে এবং আপনাদের সবার মতো নয় নিজের মতন সাহস করে অন্যদেরকে বের করে নিয়ে আসারও চেষ্টা করছে। স্টে ওয়েল, স্টে কেয়ারফুল। দিস ইজ রেহান রাসুল সাইনিং অফ।
Royal Tiger Drink presents Jaha Bolibo Shutta Bolibo. Recharge yourself.
Exclusively on FusionBD.com.